FM. The night comes alive. Bishash kora na kora ta apnar bepar.
Yes, bishash kora bana kora ta apnar bepar. Shunchen radio food theater FM amirasel achi shathe amar shathe royechen Masum bhai ebong আজকের অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম এবং আশা করছি সবাই এই একটা সপ্তাহ ভালো ছিলেন এবং এখনো ভালো আছেন যদিও গরম পড়তে শুরু করেছে এবং গরমে মানে অনেকেরই অনেক কষ্ট টষ্ট হয় আর কি শীতের দিনে বেশ মানে খুব ঠান্ডা পড়লে কষ্ট হয় কিন্তু এমনিতে খুব কমফোর্টেবল ওয়েদার থাকে তো যাই হোক আমার মনে হয় যে আমরা মোটামুটি বছরের শেষ প্রান্তে চলে এসেছি আমি বাংলা বছরের কথা বলছি এবং সামনেই একটা নতুন বছর শুরু হচ্ছে এবং আমাদের এই বছরের যা কিছু আমরা অর্জন করেছি যা কিছু পেয়েছি তার সবকিছুই আমাদের সামনের পথ চলার প্রেরণা হয়ে থাক এবং সামনের বছরটি আরো অনেক সুন্দর হোক সেটাই আশা করব এবং সামনের বছরে আমরা আরো স্পেশাল কিছু ভূতফিল্ম আপনাদের উপহার দিতে চাই সেই জন্য আপনাদের কাছ থেকে আরো দারুণ দারুণ কিছু ঘটনা আমরা চাই এবং আশা করছি নতুন বছরের নতুন কিছু এপিসোডের জন্য আপনারা প্রচুর ঘটনা পাঠাবেন এবং আপনারা স্টুডিওতে এসে সরাসরি অংশ নেবেন এবং সেখানে আপনারা পার্টিসিপেট করে আপনাদের যে স্টোরিগুলো সেগুলো বলবেন আর সেই সাথে প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি এবং সমবেদনা জানাচ্ছি বনানীর অগ্নিকাণ্ডের ঘটনা আপনারা সবাই জানেন এবং সেখানে যারা যাদের প্রাণ গেছে এবং যারা দুর্ঘটনা কবলিত হয়েছেন এবং যারা আহত অবস্থায় আছেন তাদের সবার সুস্থতা কামনা করছি যারা প্রাণ দিয়েছেন তাদের প্রাণ গেছে আর কি তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনারা যে যেখানে আছেন না কেন অফিসে বাসায় প্রতিটা জায়গায় সবচেয়ে বেশি দরকার যেটা সেটা হচ্ছে সাবধানতা অবলম্বন করা একটা দুর্ঘটনার ক্ষেত্রে আমরা হঠাৎ করে অন্য কাউকে দোষী সাব্যস্ত করতেই পারি বা বলতেই পারি বাট আমার নিজের যে দায়িত্বটা সেই দায়িত্বটা আমি সঠিকভাবে পালন করছি কিনা সেটা একটু দেখা দরকার এবং আমাদের নিজেদের একটু সাবধান হওয়া উচিত সবকিছু ব্যাপারে তো যাই হোক আজকের ভূত এফএম শুরু করছি এবং আশা করছি যে আপনাদের একটা ভূত এফএম ভালো একটা ভূত এফএম উপহার দিতে পারবো আজকে আমাদের গেস্ট অনেক কম সো আমরা চেষ্টা করব যে আমরা আপনাদেরকে অডিও ক্লিপ আমাদের যে ইমেইল সেই ইমেইলগুলো এবং আমাদের যারা অতিথি আছেন তাদের সাথে আমরা সেই ফাঁকে ফাঁকে আমরা তাদের ঘটনাগুলো বলবো শুনবো তাদের কাছ থেকে এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে যোগাযোগ করার যে নিয়ম কারণগুলো সেগুলো একটু আপনাদেরকে জানিয়ে দেবো আমাদেরকে আপনারা চাইলেই ইমেইল করতে পারেন আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofurti.fm আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের কাছে আপনার ঘটনাটি এবং সেই সাথে আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে যে ফেসবুক পেজ দুটো অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.foodti and www.facebook.com/foodfm.rasel এইখানে আমাদের আজকের যে অতিথি আছেন তাদের আপনারা ছবি পাবেন এবং সেই সাথে পোস্ট পাবেন আজকের ভূত এফএম স্পেশাল পোস্ট সেখানে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আরো যত মানুষকে জানিয়ে দেওয়া সম্ভব সেটা জানিয়ে দিন এবং আমাদের টুইটার পেজ আপনি চাইলে ভিজিট করতে পারেন উইচ ইজ ভূত এফএম মানে আজকের রাসেল একটা পেজ রয়েছে সেই পেজে আপনারা চাইলে ভিজিট করতে পারেন সেখানে আমাদের ছবিটা আপলোড করা আছে রাসেল _ ভূত এফএম সেখানেও আপনারা যে লিখতে পারেন এবং আপনাদের ঘটনাগুলো আপনাদের কোন ঘটনা কেমন লাগছে সেটা আমাদেরকে জানাতে পারেন যেটা এখন করব সেটা হচ্ছে সরাসরি আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ঘটনায় চলে যাব এবং এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আমাদেরই একজন লিসনার এবং তার ঘটনাটি আমরা পড়ে শোনাব একটা ইমেইল এবং আশা করছি যে ইমেলটা আপনাদের ভালো লাগবে আজকে হাতে আরও কিছু ইমেল রয়েছে যদি এটা ভালো না লাগে তাহলে আমরা আরও কিছু ইমেল আমরা ট্রাই করব দেখা যাক প্রথম ইমেল শুরু করছি আসলে আমার না শুরু করার সময় কেমন যেন লাগে যে আপনাদের পছন্দ হবে কি হবে না এই টেনশনটা এত বেশি থাকে যাই হোক শুরু করছি আপনাদের দোয়ায় প্রিয় রাসেল ভাই আশা করি খোদার অশেষ রহমতে ভালোই ছিলেন জানি ভালো থাকেন তাই আর জানতে চাইলাম না আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। অনেকদিন ধরেই আমার ও আমার পরিবারের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করব ভেবে সময় ও সুযোগের অভাবে সেটা হয়ে ওঠে না। ঘটনাগুলো হয়তো খুব ভুতুড়ে না মনে হলেও আমি ও আমার পরিবারের ওপর অনেক বড় দাগ রেখে যাওয়া কিছু স্মৃতি। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। পূর্বেই বলে রাখা ভালো যে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা অনেকগুলো দুর্ঘটনার সমষ্টি। যশোর জেলার অভয়নগর থানার নোয়াপাড়া পৌরসভার কোনো এক জায়গায় আমাদের গ্রামের বাসা। আমার বাবা ছোটবেলা থেকেই ছিলেন অনেক সাহসী এবং বেপরোয়া। 1980 সালে আমার বাবা ও আম্মার বিয়ে হয়। ঘটনা শুরু অনেকটা তখন থেকেই। বলে রাখা ভালো, পৈতৃক সূত্রে আমার দাদুর অনেক জায়গা জমি ছিল এবং আমার বাবা বিয়ের পরে দাদুর থেকে কোনো একটা কারণে আলাদা হয়ে যায় এবং দাদুর সীমানার একেবারে শেষের দিকে বাসা তৈরি করেন। যদিও আমার বাবা যখন বাড়ি বানাতে শুরু করেন তখন তার দাদিরা তাকে ওইখানে থাকতে নিষেধ করেন, কারণ জায়গাটা ছিল ভুতুড়ে এবং বিপদসংকুল। কিন্তু বেপরোয়া ও সাহসী হবার কারণে বাবা কারো কথার তোয়াক্কা না করেই সেখানে ঘর তোলেন। আমার দাদার মুখে শুনেছি যে আমাদের বাড়ির সামনে দিয়ে কোনো এক আমলে আগে নদী ছিল এবং আমাদের বাড়ির ওইখানে ছিল শ্মশানঘাট। আশ্চর্যজনক হলেও সত্য যে এখনো ওখানকার সকল পুকুরগুলো একই সারিতে আছে এবং এরই একইভাবে ভৈরব নদীতে মিশেছে। যাই হোক, ওখানে এক শিমুল গাছ ছিল শুনেছি, যেটা ছিল অনেক বড় এবং পুরনো এবং তার নিচ থেকে নাকি বিভিন্ন সময় বিভিন্ন খাবারের গন্ধ পাওয়া যেত। যাই হোক, বাড়িতে থাকা শুরু করার পর আব্বু এবং আম্মুকে অনেক অদ্ভুত ও ভুতুড়ে ঘটনার সম্মুখীন হতে হয়। যেমন কখনো রাতে বাইরে বেরিয়ে দেখতে পেতেন যে বিশাল সাইজের কোনো একটা বড় ধরনের গরু অনেক উঁচু এবং উঁচু উঁচু মগ ডালের পাতা ভেঙেছে খাচ্ছে। কখনো বা ছায়া মূর্তি, রান্নাঘরে মাছ ভাজির সময় জানালা দিয়ে কেউ হয়তো বা চাচ্ছে, ইত্যাদি ঘটনা। এবং এই ঘটনাগুলো অদ্ভুত শোনা গেলেও সত্যি। এবার প্রকৃত ঘটনায় আসি। পূর্বে যা উল্লেখ করছি, শিমুল গাছটি আমাদের অনেক ক্ষতি করত। যেমন ওটার নিচে থেকে নিচে পুকুরে ছায়া পড়ত, যে পুকুরে মাছ চাষের অন্তরায় হয়ে দাঁড়ায় এবং অনেকগুলো গাছের ও ক্ষতি করত। এরকম নানাবিধ কারণে স্থান সংকুলন করতে আব্বু সিদ্ধান্ত নিয়েছিলেন যে গাছটি কেটে ফেলবেন। কিন্তু বাবা যখন গাছটি বিক্রি করে দেন তখন এক রাতে শুভে সাদেকের দিকে তিনি উপলব্ধি করেন কে যেন তার জানালার কাছে এসে ভারী কণ্ঠে বলছে, গাছটি কাটিস না, তোর অমঙ্গল হবে। এই কথা শোনার পর এবং যেহেতু গাছটি ছিল অনেক পুরনো, তাই তিনি আমার দূর সম্পর্কের এক দাদু যিনি পেশায় ফকির তার কাছে যান এবং এই খবর নিতে যে গাছটি কাটলে কোনো ক্ষতি হবে কিনা। কিন্তু তিনি জানেন না যে তিনি জিনের মারফত জানতে পেরেছেন যে আশেপাশে আরো অনেক বড় বড় শিশু গাছ আছে, সুতরাং কোনো প্রবলেম হবে না। তিনি জানতে পেরেছেন জিনের মাধ্যমে এটা। যেই শোনা সেই কাজ, গাছটি কাটবার জন্য প্রস্তুতি দেওয়া শুরু হয়ে যায় এবং সেখান থেকে ঘটনার শুরু পরিবারের সাথে। বলে রাখা ভালো যে আমরা ছিলাম দুই ভাই দুই বোন, আমি সবার ছোট এবং আমি জন্মগ্রহণ করি নাই তখন। আমার বড় ভাইয়ের বয়স ছিল মাত্র 8 মাস। গাছ কাটা মাত্রই আমার বড় ভাই এবং আব্বু মারাত্মক অসুস্থ হয়ে যাওয়া শুরু করেন এবং অনেক কষ্টে সুস্থ হন। কিন্তু ঘটনা এখানেই শেষ হয় না, তখন থেকেই একটা ঘটনা একটার পর একটা ঘটনা ঘটে থাকে আমাদের পরিবারের সাথে। যেমন ছোট অবস্থায় আমার বড় ভাইয়া একদিন পানিতে পড়ে যায়, যদিও পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। তারপর একদিন যখন সে মাত্র দাঁড়াতে পারে তখন দেখা যায় সে খেলা করছে আর তার সামনে অনেক বড় একটা সাপ, যদিও তাকে কামড় দেয়নি কিন্তু পরিবারের লোকজন দেখা মাত্র সাপ বিষ চলে যায় এবং আরেকটু হলে সে কয়েকবার গাছ থেকে পড়ে যায় এরকম একটা অবস্থা। এবং তখন সে বলে যে কে যেন তাকে ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দিয়েছে, সে পড়ে যায় গাছ থেকে, এরকমই চলতে থাকে। এরপর ভাইয়ার বয়স যখন 7 বছর হয় তখন আমি জন্মগ্রহণ করি এবং ছেলেবেলা থেকেই আমিও অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করতাম। যেমন আমি অহেতুক ভয় পেতাম, বিশেষ করে আমি একা ঘুমুলেই অদ্ভুত কিছু স্বপ্ন দেখতাম যেখানে আমাকে টেনে নিয়ে যাওয়া হতো, এটা আমি উপলব্ধি করতে পারতাম। কিন্তু আসলে আমি ঘরেই থাকতাম এবং আমি গভীর রাতে যখনই উঠতাম তখন কিছু ছায়ামূর্তির আনাগোনা লক্ষ্য করতাম আমাদের চারপাশে। এই বিষয়টা অনেক ছোটবেলা থেকে দেখতে দেখতে এমন হয়ে গিয়েছিল যে পরবর্তীতে এটিকে আমি ইউজ টু হয়ে যাই, ভয় পেতাম না। আমার ভাইয়া মাদ্রাসায় পড়তেন, যখন তিনি হেপসোখানায় ভর্তি হন কিছুদিন পরেই ঘটে সব থেকে হৃদয় বিদারক ঘটনা। আমি আর আমার আম্মু তখন ঢাকায় ছিলাম, বাসায় ছিল শুধু আব্বু আর বড় ভাইয়া। গভীর রাতে ভাইয়া একা একা বাইরে যায় প্রাকৃতিক প্রয়োজনে। আমি প্রথম দিকে উল্লেখ করেছিলাম যে শিমুল গাছটি কেটে ফেলা হয়েছে, তার পাশেই বড় একটা শিশু গাছ ছিল। তখন সে তখন দেখে যে কে যেন একটা অবয়ব অনেক লম্বা শরীর এবং পা ঝুলিয়ে গাছের মগডালে বসে রয়েছে এবং তার পা উঁচু গাছটির মগডালে হতে মাটি ছুঁয়ে আছে। এটি দেখে ভাইয়া অত্যধিক রকমের ভয় পায়। তখন সে তাড়াহুড়ো করে রুমে ঢুকলো এবং বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন বাবা সবকিছু শোনা মাত্রই সেখানে ছুটে যায় এবং আশেপাশের সব জায়গায় ঘুরে দেখায়, কিছু নেই। সে দেখে যে কিছু নেই এবং তবুও তার ভয় কাটেনি। তারপর অনেক হুজুর কবিরাজ এবং ডাক্তার দেখানো হয়, কিন্তু ভয় পাওয়ার পর থেকে তার বুকে ব্যথার প্রবলেম হয় এবং সেটা থেকে তার পরিত্রাণ মেলে না। পরবর্তীতে কিছুদিনের মাথায় সামান্য ডায়রিয়া জনিত কারণে ভাইয়া পরলোক গমন করে। ভাইয়া মারা যাবার পর থেকে আমাদের সাথে বিভিন্ন রকমের ঘটনা ঘটতে থাকে যা ইতোপূর্বে ঘটা ঘটনাগুলো থেকে ভিন্ন। যেমন আমার ভয় পাওয়ার মাত্রা আরো বেড়ে যায় এবং আমি ঘুমানোর জন্য চোখ বন্ধ করলেই বিভিন্ন রকমের ভয়ঙ্কর জায়গায় চলে যেতাম এবং ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হতাম। আমার এই সমস্যা সমাধানের জন্য অনেক হুজুর কবিরাজ ও ডাক্তার দেখানো হয়েছিল এবং যেখানে যে হুজুরের সন্ধান পেয়েছেন আমার বাবা মা সেখানে গিয়েছেন, সেখান থেকে তাবিজ আমার কাছে রেখেছে, কিন্তু কোনো কিছুতেই যেন সমস্যার সমাধান হয় না। একদিন ঘটনা এদিকে এখানেই শেষ নয়, আল্লাহর কাছে অনেক ডাকাডাকির পর একদিন আব্বু স্বপ্ন দেখলেন। কে যেন স্বপ্নে এসে বলল দ্রুত এই বাড়ি ত্যাগ করতে। এই বলে মানে এখানে বলে রাখা ভালো যে আমার বাবা ছোটবেলা থেকেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং কোনো বড় সমস্যায় পড়ার আগেই কেমন যেন টের পেয়ে যেতেন। এদিকে নতুন বাড়ি বানিয়ে উঠতে একটু কালক্ষেপণ হওয়ায় আমার বাবা ওই একই স্বপ্ন দেখলেন, কিন্তু এবার একটু ভিন্নভাবে। তিনি দেখলেন যে সাদা কাফন পরা কোনো এক লম্বা অবয়ব তাকে বলছে যে তুই বাড়ি ছাড়বি বলে ছাড়ছিস না, তোর অসুবিধা হবে। তার পরদিনই আমার খেলাধুলার সময় পেটে তীব্র আঘাত পায় এবং দম নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি আমি। তারপর থেকে আমার নানু বাড়িতে আমাকে পাঠানো হয় যতদিন পর্যন্ত বাড়ি তৈরির কাজ সম্পন্ন না হয়। এদিকে আমাদের নতুন বাড়ির কাজ সম্পূর্ণ হওয়ার পর আমরা নতুন বাসায় উঠি, কিন্তু তা থেকে আমাদের ওপর এই নির্যাতন চলতেই থাকে। আরেকটা ঘটনা বলি, যখন আমার বড় কাকু বেঁচে ছিলেন এবং আমার বয়স দশের মতো, বাবা এক দাওয়াতে একা গিয়েছিলেন আমাকে কাকুর কাছে রেখে। তখন আম্মাও বাড়িতে ছিলেন না অসুস্থ থাকায়। এদিকে বাবার ফেরার সময় তার বাসে একটা দুর্ঘটনার কবলে তিনি পড়েন এবং তার ফিরতে রাত 11টার মতো বাজে। আর যেদিন ঘটে এই ঘটনা সেদিনই আর একটা অদ্ভুত ঘটনা ঘটছে। এসার পরপরই আমি শুনতে পাই আমার বাবা বাসায় এসে আমাকে ডাকছেন। দ্বিতীয়বার আমি আব্বু বলে চিৎকার করলে তিনি ডাক শুনেন, কিন্তু এইবার তিনি ডাক শুনেছিলেন আমাদের সেই পুরনো পরিত্যক্ত বাড়ি থেকে। সেদিন কি জানি কি ভেবে আমার বড় চাচু একা আমাকে একা না পাঠিয়ে বড় এক কাজিনকে সাথে পাঠায় এবং তার সাথেই হয়তোবা ওই দিন আমি রক্ষা পেয়েছিলাম। বাসায় আসার পর আমাদের দুইজনকে গা ছমছম করে ওঠে এবং তৃতীয়বারের মতো আব্বু বলে ডাকলে এবার আর কোনো রেসপন্স পাই না আমরা। আমাদের এই অবস্থা শুনে আমার বড় চাচু আবার আমাকে তার কাছে ডেকে নিয়ে যান, কারণ আমাদের বাসা এবং চাচুর বাসাটা প্রায় পাশাপাশি পড়ে। আব্বু 11টার দিকে আসলে চাচু সব কথা খুলে বলেন এবং আব্বুও বলে যে এই মাত্র তিনি আসছেন এবং বাসায় নাটকের সোজা এইখানে চলে এসেছেন আমার সন্ধানে। এইরকম অদ্ভুত ঘটনা আমার সাথে অনেক ঘটেছে। তাছাড়া এখানে আরো বলে রাখা ভালো যে ইতোপূর্বে আব্বু একদিন স্বপ্ন দেখেন, কে যেন তাকে বলছে যে দুই কলসি টাকা দিতে চেয়েছে কিন্তু তিনি নেননি। আমাদের গ্রামে এমন এক এমন টাকার স্বপ্ন অনেকেই দেখেছে, কিন্তু যেই বা নিতে চেয়েছে তার দুই সন্তান মারা গিয়েছে। যাই হোক, টাকা নিতে অস্বীকৃতি জানালে বাবাকে ওই জিনিসটা আমাদের পুরনো বাড়ির একটি রুম ভাঙতে নিষেধ করে এবং সেই রুমটি এখনো আছে এবং বাবা দেখে দুই কলসি টাকা ওইখানেই মুভ করছে মাটির ভেতর। আমি ছোটবেলা থেকে রাত করে পড়তে পারতাম না, নতুন বাড়িতে আসলেও যখনই জানালা দিয়ে ওইদিকে চোখ যেত তখনই দেখতাম ঘরের ভেতর গভীর রাত্রে আগুন জ্বলছে, কখনো বা কি জানি গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে ইত্যাদি। আমাদের নতুন বাড়িটার দূরত্ব এবং পুরনো বাড়িটা থেকে বেশি দূরে নয়, বড় জোর 80 থেকে 100 মিটার হবে। এভাবে অনেকদিন চলার পর আমার বয়স যখন 10 বছর, তখন আমরা আল্লাহর করুণা লাভ করি। আমাদের নোয়াপাড়াতে একজন অনেক বড় পীর ছিলেন, যাকে আমার মেজ হুজুর বলে আমরা চিনতাম। তিনি একদিন আমাদের একজনের উপরে ভর করা চিন ছাড়াতে আমাদের বাসায় পাশে আসেন এবং আমার বাবা তাকে নিয়ে আসেন। তিনি আব্বুকে কাছে রেখে তদবির দেন, আমি ছোট থাকায় বুঝিনি, তবে আমাকে তিনি কয়েকটা উপদেশ দেন, যেমন 12 বছর পর্যন্ত যেন একা না থাকি, সন্ধ্যার পরে যেন বের না হই, 5 অক্ত নামাজ পড়ি, প্রতি সন্ধ্যায় 3 বার করে সূরা নাস, ফালাক ও ইখলাস পাঠ করি, সেই 3 বার না ডাকলে, কেউ 3 বার না ডাকলে যেন রেসপন্স না করি ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রহমত, তারপর থেকে কোনো সমস্যা হয়নি, কিন্তু এখনো বাসায় গেলে কিংবা বাসার কিছু জায়গায় অন্ধকারে বেরোলে এখনো আমার শরীর ভারী হয়ে ওঠে। আমাকে বাসায় বন্ধ, আমাদের বাসা বন্ধ দেওয়া হয়েছে কিনা বা কিছু করা হচ্ছে কিনা এই ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি বা হয় না। তবে কয়েকদিন পূর্বে শুনলাম যে আমার আব্বু নাকি ভয় পেয়েছেন এবং 15 দিনের মতো জ্বরে আক্রান্ত ছিলেন তিনি। এখন আল্লাহর রহমতে সুস্থ আছেন, যেটাও আমাকে জানানো হয়নি এবং বাসার বাইরে থাকি বলে জানতেও পারি না। পরিশেষে আমার যেন দোয়া করবেন, আল্লাহ যেন ভালোভাবে বাঁচার তৌফিক দেন এবং পড়াশোনা প্রজেক্টের চাপে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে আমার মানে সমস্যা আছে এবং ঘটনাটি আমার সাথে পুরনো বাড়ির কিছু ছবিও তিনি পাঠিয়েছেন এবং সেই ছবিটাই, সেই ছবিগুলো আমি দেখেছি। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই গল্প ঘটনাটা আপনাদের কাছে ভালো লেগেছে। এবং এই ঘটনা যিনি পাঠিয়েছেন তার নামটা হয়তো বলতে চান কি না, তিনি হয় নিষেধ করেননি কোথাও তার নামটা বলতে, আমি হয়তো নামটা বলে দিতে পারি এবং আমি তার নামটা বলছি, তিনি হচ্ছেন জিএম শাহিন হুসাইন। ওকে, তো এই ছিল ঘটনা এবং থ্যাংক ইউ সো মাচ এই ঘটনা পাঠানোর জন্য এবং আশা করছি যে ভবিষ্যতে আপনার কাছ থেকে ঘটনা পাবো। তবে একটু সাবধানে লিখবেন, অনেক জায়গাতেই লেখার অনেক মানে অনেক কিছু মিসিং আছে যেটা একটু পড়তে সমস্যা হচ্ছিল, বাট থ্যাংক ইউ ভেরি মাচ, কষ্ট করে লিখেছেন, এটা অনেক বড় ব্যাপার, আই এম রিয়েলি হ্যাপি ফর দ্যাট। আর সেই সাথে আমাদের বেশ কিছু মেসেজ আসছে, সেই মেসেজগুলো পড়তে চাই, তবে তার আগে আজকের ভূত সেমিটার যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো শুরু করতে চাই একটু অন্যভাবে। আমাদের সঙ্গে ফোনে কলকাতা থেকে, ইন্ডিয়া থেকে একজন আছেন, আমরা তার কাছে চলে যাব এবং তিনি হচ্ছেন সন্দীপ দা এবং তিনি আমাদেরকে ইমেইল করেছিলেন, তিনি তখন বাংলাদেশে আসতে পারছেন না, বাট তিনি তার ঘটনা শেয়ার করতে চান আমাদের সাথে। তো আমরা যেহেতু তিনি ফোন নাম্বার শেয়ার করেছিলেন আমরা তার সাথে কথা বলছি। হ্যালো সন্দীপ দা, কেমন আছেন?
ভালো আছি, আমি কল করার জন্য অসংখ্য ধন্যবাদ
আপনাকে, অনেক ধন্যবাদ এত রাতে রিসিভ করার জন্য আমাদের কল।
যদিও বা আপনাদের প্রোগ্রামটা আমি মানে অনলাইন শুনতে পারি না, কিন্তু আমি এই অ্যাপটা ডাউনলোড করে আমি নিয়মিত শ্রোতা।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ,
খুবই ভালো লাগে আমার।
জি,
তো যাই হোক, সময় নষ্ট না করে আমি ঘটনায় চলে যাই।
জি,
ঘটনাটি আমার বাবা আমাকে বলেছিলেন, তো ওনার কাছ থেকে শোনার প্রায় 30 বছর আগের ঘটনা এটা।
জি,
তো আমার বাবা রেলওয়েতে কাজ করতেন, উনি ছিলেন মানে অন সাইট কাজ করতেন, যেহেতু উনি ছিলেন রেলওয়ে স্টেশন মাস্টার, তো ওনাকে বিভিন্ন জায়গায় পোস্টিং এ বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেশনে ওনাকে পাঠানো হতো। তো এরকমই মালদা ডিস্ট্রিক্টের একটি ছোট্ট স্টেশন, স্টেশনটির নাম হচ্ছে কুমারগঞ্জ, ওই স্টেশনে ওনার পোস্টিং হয়েছিল। তো অ্যাজ ইউজুয়াল উনি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল। তো পৌঁছানোর পরে উনি গিয়ে তারপরে ওনাকে তো চার্জ বুঝে নিতে হয়েছে, তো যাই হোক যেরকম যা যা মানে রেলওয়ে যা যা কাজ থাকে সমস্ত চার্জ বুঝে নিয়ে তো রাত হয়ে গেছিল। রাত হয়ে যাওয়ার পরে তো রেলওয়ে এমপ্লয়িরা তো সাধারণত আপনার কোয়ার্টারে থাকে, তো স্টেশন সংলগ্নই পাশেই স্টেশন থেকে ধরুন মিনিট পাঁচ একের রাস্তা ওই কোয়ার্টারে গেল। তো কোয়ার্টারে গিয়ে তো যাই হোক সেদিন টায়ার্ড হয়ে গেছিলেন, তো রাতে কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়লেন।
জি,
তো শুয়ে পড়ার পর কিছুক্ষণ ওনার মানে ঘুম এসে গেছিল, প্রায় অনেক টায়ার্ড ছিলেন।
জি,
তো হঠাৎ মানে মাঝরাতের দিকে উনি ফিল করলো যে ওনার পাশে কেউ মনে হচ্ছে শুয়ে রয়েছে এবং মনে হচ্ছে যেন নিঃশ্বাস করছে পেছন দিকে। যাই হোক উনি সাহস করে যে ঘুরবে সে সাহসটাও পাচ্ছে না, তো কোন রকমে উনি মানে গোলবালিশ যেটা থাকে ওটা চেপে ধরে উনি কোন রকমে ওটাকে মানে চেপে ধরে উনি শুয়ে রইল। এবং যে ভগবানের নাম যেরকম রাম নাম ওই রাম নাম এসব নাম করে উনি চুপচাপ পড়ে রইল বিছানায়। কিন্তু উনি কন্টিনিউয়াস ফিল করছে যে পেছন থেকে মনে হচ্ছে যেন নিঃশ্বাস পড়ছে ওনার ঘাড়ে, তো কিছু করতেও পারছে না। যাই হোক তারপরে তো মানে মারাত্মক অবস্থা, তো অনেকক্ষণ এরকম করে পড়ে থাকার পরে তো উনি মানে কি করবে, কি উঠে যাবে কি যাবে না কিছু ভেবে পাচ্ছে না। তারপরে কিছুক্ষণ পরে মনে হচ্ছে ওনাকে টানছে বাঁচবে, তো উনি তাও মানে চেপে ধরে মানে কোন রকমে উনি নিজেকে মানে সামলে রেখেছে, কিন্তু কতক্ষণ একটা মানুষ সামলে রাখতে পারে।
জি,
তো তাও মনে হচ্ছে টানছে। তারপরে কিছুক্ষণ পরে পুরো মানে তোষক সমেত বিছানা থেকে টেনে ফেলে দিয়েছে।
জি,
পড়ে যাওয়ার পরে উনি মানে ব্যথা পেয়েছে, ব্যথা পাওয়ার পরে উনি মানে আর কোনো দিকে তাকায়নি, কোনো দিকে না তাকিয়ে উনি দৌড়ে দরজাটা খুলে সোজা স্টেশনে দৌড়ে চলে গেছে।
আচ্ছা,
স্টেশন যেহেতু সামনেই ছিল কোন রকমের দৌড়ে স্টেশনে চলে গেছে। স্টেশনে গিয়ে উনি তারপরে সারাটা রাত স্টেশনেই ছিল। তারপরের দিন যে মাস্টার উনি সকালবেলায় যে আরেক মাস্টার তিনি ডিউটি মাস্টার আরেকজন থাকে এখানে, একটা স্টেশনে দুটো মাস্টার থাকে।
জি,
শিফটিং করে ডিউটি
রাতের আর দিনের জন্য।
ওই মাস্টার আসার পরে তো ওনাকে হ্যাঁ হ্যাঁ তো উনি আসার পরে ওনাকে এই ঘটনাটা তখন বললো যে এরকম এরকম ব্যাপার। তখন ওই মাস্টার যে স্টেশনে যে ইনচার্জ থাকে দেখাশোনা করার এই কোয়ার্টার ফোয়ার্টার ওদেরকে বললো এই এই কোয়ার্টারটা কে খুলে দিয়েছে, বলছে বাবু এসছে এই কোয়ার্টারটা খুলে দিতে বলেছে। বলে এই কোয়ার্টারটা তো আমরা বলিনি, এই কোয়ার্টারটা অ্যালট করা নেই, এই কোয়ার্টারটা তো বন্ধ। বলে না এটা আমরা খুলে দিচ্ছি। তখন ঘটনা শুনলো যে এর আগে কোনো এক মাস্টার
জি
এই কোয়ার্টারে থাকতেন, ওনার ওয়াইফ এই রুমটা সুইসাইড করেছে এবং এই সুইসাইড করার পরে এটা মানে কোয়ার্টারটা পুরো হন্টেড হয়ে গেছে, কেউ আর এই কোয়ার্টারে থাকতে পারে না। যেই থাকে না কেন মানে রাতের বেলায় কোনো না কোনো প্রবলেম হয় এবং থাকতে দেয় মানে কোনো মতে কোনো না কোনো ক্ষতি করে দেয়। তো আমার মতে বলে যদি আমার বাবা বেশিক্ষণ থাকতো আমার মনে কিছু একটা ক্ষতি করতে দিত। তো উনি মানে সাহস সঞ্চয় কোনো করে কোন রকমে বেরিয়ে কোয়ার্টারে চলে, তারপরে তো উনি আর ওই কোয়ার্টারে যায়নি, তারপরে উনি অন্য একটা কোয়ার্টারে ইয়ে করে নিয়েছিল।
ওকে,
এই হচ্ছে আমার স্টোরি ছিল, আমি এটাকে সংক্ষেপে আমি
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো আপনি সন্দীপ দা, আপনি দাদা আপনি আপনি কলকাতার কোন জায়গা থেকে বলছেন?
আমি বালিগঞ্জে থাকি।
বালিগঞ্জ থেকে বলছেন, থ্যাংক ইউ সো মাচ আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং এত রাত করে আমাদের ফোন যে রিসিভ করেছেন সেজন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। এবং আপনি যদি কিছু বলতে চান আমাদের ভূত সমেত।
থ্যাংক ইউ রাসেল ভাই, আপনার সাথে কথা বলার অনেক ইচ্ছা ছিল, আপনার এই প্রোগ্রাম সত্যি আমার খুবই ভালো লাগে।
জি,
এবং মানে এটা একটা মানে রিয়েলিটি বেসড প্রোগ্রাম, সত্যি মানে এরকম প্রোগ্রাম তো সাধারণত হয় না।
জি,
এবং মানে এটার জন্য আই রিয়েলি ওয়ান্ট টু কংগ্রেচুলেট ফুড এফএম আপনাদের মানে রেডিও ফুর্তি, যে এরকম প্রোগ্রাম একটা আপনাদের যেন দিনের পর দিন যেন প্রোগ্রামটা যেন আরো এগিয়ে যায় এবং খুব ভালো হয়। এবং আই ওয়ান্ট টু কংগ্রেচুলেট দ্য বোথ দিস টিম, ওনাদেরকে আমি কংগ্রেচুলেট করতে চাই যে ওনারা একটা মানে করছে প্রোগ্রামটা, সত্যি খুব ভালো লাগে আমার জিনিসটা শুনে।
থ্যাংক ইউ সো মাচ,
থ্যাংক ইউ সো মাচ ফর কলিং মি, থ্যাংক ইউ।
আবার কথা হবে। আমরা কথা বলছিলাম কলকাতা থেকে সন্দীপ দার সাথে, এবং যেটা বলছিলাম আমরা যে আজকে হঠাৎ করেই আমরা দেখলাম যেহেতু গেস্ট কম আছে, এবং আমরা দেখলাম যে আমাদের কাছে উনি ইমেইল করেছেন এবং ইমেইল করে উনি ওনার ফোন নাম্বার শেয়ার করেছিলেন এবং তিনি বলেছিলেন যে তিনি তার ঘটনা শেয়ার করতে চান। তো আমরা এরকম মাঝে মাঝে আমাদের আমরা জানি যে আমাদের বাংলাদেশি এবং বাঙালি সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছেন এবং তারা বিভিন্ন জায়গায় ব্যস্ত সময় পার করেন, তারপরেও সময় করে ভূত আসাম শোনেন, এবং যারা যেখানে আছেন আপনারা যখন ইমেইল করবেন আপনাদের ফোন নাম্বারটা শেয়ার করবেন এবং সেই ফোন নাম্বারে আমরা হয়তো সেই ঘটনাটা আপনাদের কাছ থেকে শুনে নেব। সেটাও একটা আমরা মাঝে মাঝে করিও সেটা, এবং এখন থেকে আরো রেগুলার করব এবং রেগুলার হব আমরা এই সমস্ত বিষয়ে। আমি দেখতে খুব ভালো লাগছে জোহান জোলিয়ান আমাদেরকে লিখেছেন ফেসবুক পেজে, এবং তিনি ইউএই থেকে শুনছেন আমাদের অ্যাপ দিয়ে সরাসরি, এবং সেই অ্যাপের ছবিটি জলজল করছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। এবং আমি বুঝতে পারছি, আমি আমরা এমনি দেখে আপনার পোস্টটা দেখে বুঝতে পারছি যে আপনি অ্যাপটা ইউজ করছেন, সেটা বোঝা যায়। আমাদের এখানে দেখতে পাচ্ছি আরো অনেকেই আছেন, অপসরী প্রিয়া আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন তানহা তাবাসুম রিয়া, ফেসবুক থেকে পড়ছি আমান আহমেদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন সালহা খান আহিবা আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি বিশাল বৈরাগী রাজবীর আমাদের সাথে আছেন, নুসরাত মালা আমাদের সাথে আছেন, আয়শা খান আছেন আমাদের সাথে, মোহাম্মদ ফরহাদ আমাদের সাথে আছেন, জান্নাতুল ফেরদোস পিয়া আমাদের সাথে আছেন, সাদিয়া নওরিন আমাদের সাথে আছেন, এবং তিনি শুধুমাত্র ভূত ফিমি শোনেন রেডিও, তার কিছু শোনেন না, আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি মিজানুর রহমান ফারাবি, এবং আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন শাহিন মেহরা আছেন, আমাদের সাথে নুজাইফা নুহা আমাদের সাথে আছেন, প্রান্ত দালিম আমাদের সাথে আছেন, মোহাম্মদ মুস্তাকিম আহমেদ আমাদের সাথে আছেন, রাফিদুল ইসলাম আছেন, তাফিয়া নূর বৃষ্টি আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি মিজানুর রহমান ফারাবি, এমডি মেহেদি হাসান আমাদের সাথে আছেন, আরিয়ার শিহাব আমাদের সাথে আছেন, জুবাইর ফয়সাল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমডি আরাফাত, ফারহান আহমেদ বাবু আমাদের সাথে আছেন, মোহাম্মদ ইসমাইল খান আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও নাইমুর রহমান নাইম, এমডি রাকিব খান আমাদের সাথে আছেন মানিকগঞ্জ থেকে, আমাদের সাথে দেখতে পাচ্ছি মিরাজ আছেন বাসার, তিনি বসে বসে শুনছেন ভূত এফএম ছাদে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সত্যপ্রিয় মজুমদার, এবং তিনি জলপাইগুড়ি থেকে শুনছেন, নিশ্চয়ই অ্যাপ দিয়ে শুনছেন তিনি, থ্যাংক ইউ সো মাচ। একটু আগে আমরা একটা কলকাতার ঘটনা শুনলাম, চাইলে আপনিও পাঠাতে পারেন এবং আপনার ফোন নাম্বার সহ ঘটনা পাঠিয়ে দিন ভূত এফএম রেডিও ফুর্তি ডট এফএম এই অ্যাড্রেসে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অপসরা মুন্নি, শাহরিয়ার খান আমাদের সাথে আছেন, ফাইয়াজ আহমেদ আমাদের সাথে আছেন, সাতক্ষীরা থেকে ঢাকা যাচ্ছেন তিনি, এবং তিনি শুনছেন, আমার মনে হয় আপনি অ্যাপ দিয়ে শুনছেন না। এমডি মেহেদি হাসান সজল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন রাফি হুসাইন আছেন, সাজ্জাদ কবির রাইফান আমাদের সাথে আছেন, সোহেল রানা, আল সামিউল রাতুল আমাদের সাথে আছেন, মাইশা আফরিন মিম আমাদের সাথে আছেন, রব্বানি খান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আরো অনেকেই। আমরা যদি ভূত এফএমের পেজটায় যাই তাহলে ভূত এফএমের পেজে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন অলরেডি এখানে তৌসিফ আকাশ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও অর্ণব শাহরিয়ার আমাদের সাথে, আমান আহমেদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও সাদিয়া নওরিন আছেন, অভিজিৎ রয় আমাদের সাথে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, হ্যারি ওয়াইসেট আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও রিভান আল রবি আমাদের সাথে আছেন, আকিব শাহরিয়ার, মোহাম্মদ মুত্তাকিম আহমেদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন তরুণ দাস আমাদের সাথে আছেন, দিল মোহাম্মদ বর্ণ, এবং আমাদের সাথে আছেন এমডি আজিম মোরুল আমাদের সাথে আছেন, সাফিউস সাদাব আমাদের সাথে আছেন, ইনোসেন্ট বয় কবির আমাদের সাথে, এবং তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম সো মাচ, সিঙ্গার ইমন আমাদের সাথে আছেন খুলনা থেকে, তিনি শুনছেন ফুলতলা থেকে খুলনার, সাকিবুল আহসান আমাদের সাথে আছেন গোপালগঞ্জ থেকে, তিনি শুনছেন, সাগর রয় আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন নুসরাত বিথি, এছাড়াও নূর ইসলাম জনি আমাদের সাথে আছেন, কাজী রুবেল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ মিজানুর রহমান আমাদের সাথে আছেন, এমডি শাহিন খান, ফাবিহা জামান লাবণ্য আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন তৌহিদ ইসলাম তারেক আমাদের সাথে আছেন, সুলতানা তাপসী আমাদের সাথে আছেন, নিঝুম রাতে তন্দ্রা আমাদের সাথে আছেন, তসরিফ রাজ রাহাত আমাদের সাথে আছেন, মোহাম্মদ নাজমুল শিকদার মোমেন আমাদের সাথে আছেন, রিফাত আমাদের সাথে আছেন, অর্নিল সহ আরো অনেকে, সনদ দে আমাদের সাথে আছেন কক্সবাজার থেকে, তারা শুনছেন সবাই একসঙ্গে বন্ধু বান্ধব মিলে ছবি আপলোড করেছেন, আব্দুল্লাহ রাতুল আমাদের সাথে আছেন খুলনা থেকে শুনছেন তিনি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি প্রিন্স আকাশ তপন সহ আরো অনেকে আমাদের সাথে এই মুহূর্তে কিন্তু আছেন। আর আমাদের যে টুইটার সেখানেও অনেকে দেখতে পাচ্ছি লিখছেন এবং অনেকেই সেখানে কমেন্ট করছেন, এবং থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের কমেন্টগুলো, আশা করছি আমরা পড়ব। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে যারা জয়েন করেছেন, আব্দুল্লাহ আল নুমান ক্যান্টনমেন্ট থেকে শুনছেন, বনানী অগ্নিকাণ্ডের জন্য তার মনটা বেশ খারাপ হয়ে আছে, তুষার আমাদের সাথে আছেন গ্রামের পুকুরের ঘটনা, যেটা একদম স্পেসিফিক ভাবে বলেছেন তিনি টুইটারে, এবং তিনি লিখেছেন যে এই ধরনের ঘটনা আছে। তো আর কারোর যদি থাকে অবশ্যই পাঠাবেন। তবে পুকুরের ঘটনা কিন্তু আমরা রেগুলার পাই এবং শোনাও কিন্তু। আচ্ছা, ইমেলটা ভালো লেগেছে, লিখেছেন ইমরান হুসাইন, হাসানুল মবিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন খায়রুল ইসলাম, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মোহাম্মদ তৌফিকুর রহমান, খুলনা থেকে শুনছেন তিনি হেডফোন দিয়ে, খান সানি আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আব্দুল আলিম হাওলাদার লিখেছেন টুইটার আইডি জানানোর জন্য ধন্যবাদ, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মুতাকাব্বির হুসান আমাদের সাথে, এবং একটা থ্রিলিং এপিসোড হবে সেটা তিনি আশা করছেন, মোহাম্মদ রাফিউর রহমান রাহাত আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাব্বির হুসাইন, এছাড়াও সিয়ামুর রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং শুনছেন আমাদেরকে, এবং আশা করছি যে রামপুরা বনশ্রী থেকে শুনছেন ফাহিম আহমেদ সহ আরো অনেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে যদি আপনারা ইমেল করতে চান আমাদেরকে, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfmadarbhutfm which is bhutfm@radioforta.fm, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/radiofoodti and www.facebook.com/bhutfm.rasel, আমাদের টুইটারের আমি সেটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আরজে রাসেল, উইচ ইজ রাসেল RUSSEL_PHOOTFM ভূতএফএম। তো আমরা চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে, আজকে যারা স্টুডিওতে উপস্থিত আছেন এই মুহূর্তে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা।
আমার নাম সিনথিয়া অ্যানি ডি কস্তা।
জি, কোথা থেকে এসেছেন আপনি?
আমি এসেছি ঢাকা কেরানীগঞ্জ।
ওকে, শুনি আপনার ঘটনা। আপনার সঙ্গে আপনার হাজবেন্ডও আছেন, রাইট?
জি।
ওকে, জি,
আমি ফার্স্ট আমার নতুন বাসার ঘটনা দিয়ে শুরু করছি। এখানে আর কি, আমরা উঠার কয়েকদিন পরে তো ফার্স্ট ফার্স্ট দেখতাম যে আমি রান্নার জন্য লবণের ঢাকনাটা আমি ওপেন করে রাখতাম যে আমার জন্য ইজি হয়। তো সেটা আমি প্রায় দেখতাম যে লবণের ঢাকনাটা মানে অফ করা। আমি তখন আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করতাম যে তুমি কি অফ করছো? তো সে বলতো
বন্ধ করেছে কিনা।
হ্যাঁ, তো সে বলতো যে না, কই আমি তো এটা ধরেই নাই, আর আমি তো বেশিরভাগ টাইম বাসায় থাকি না, তো এটা আমি কেন ধরতে যাব। তো আমি ভাবতাম হয়তো আমি হয়তো মনে ভুলে এটা বন্ধ করে রাখছি। তো তারপর দেখা যেত না, প্রায় প্রায় এরকম হচ্ছে। তো এর মধ্যে আরেকটা ঘটনা বলি, আমি রান্না করার টাইমে যখন আমি একা থাকি তখন মনে হয় আমার পিছনে কেউ আছে, এরকম একটা আমার ফিল হয়। আর হচ্ছে আমি যখন বাসায় একা থাকি তখনই বেশিরভাগ টাইম এই প্রবলেমগুলো দেখা যায়। যেমন একদিন আমি বাসায় একা ছিলাম, আমার হাজবেন্ড ল্যাপটপটা বন্ধ করে ব্যাগের ভিতর রেখে দেন বাইরে গেছে, আমি রান্নাঘরে কাজ করতেছি। তো তখন হাজবেন্ড আসছে, তো বাসায় আসার পরে তো উই দেখে ল্যাপটপটা বিছানোর পরে উনি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ল্যাপটপটা বের করছো? তো আমি বললাম কই না, তো আমি তো ল্যাপটপ ধরি নাই, আমি তো ওই রুমে যাই নাই। তো তখন মানে আসলে কাহিনীগুলো অন্যদিকে যাচ্ছে সেটা বুঝে যাচ্ছে। তো তারপরে হচ্ছে এরপরেই মাঝখানে দেখতাম যে আমি একা থাকলে দেখতাম আমি তো দুইটা আলমারি, আলমারির ভিতর থেকে নানা রকম আওয়াজ আসতো, সেটা আমি একা থাকার টাইমে, ও থাকলে তখন আর হতো না। তো আর যে ঘরটা হতো সে ঘরটায় মানে অনেক ছবি লাগানো আছে, এমনকি আমাদের যিশুর ছবিও লাগানো ছিল, তারপরেও প্রবলেমগুলো হতো। তো তারপরে দেখা যাচ্ছে আমি ঘরের ভিতরে লাইট অফ করলে আমি দেখতাম যে আমার চারপাশে মানে কতগুলো ছায়া ঘুরতেছে, এরকম মানে বিভিন্ন রকমের প্রবলেম দেখা যায়। তারপরে বাসায় ওঠার কিছুদিন পরে দেখতাম কি পুরান বাসার চাবি আমাদের মানে চাবি রিং এর মধ্যে, তো এটা তো এতদিন দেখি নাই, হুট করে কিভাবে চলে আসলো চাবি রিং এর মাঝখানে। তো আসলে এটাই ছিল আমার সেকেন্ড বাসার ঘটনা।
আচ্ছা, আপনার ফার্স্ট এর ঘটনাটা আমরা শুনবো, সেটা কি হয়েছিল আপনি একটু শুরু থেকে যদি বলতেন আমাদেরকে।
আসলে ফার্স্ট যে বাসাটা নেই সেটা হচ্ছে কেরানীগঞ্জের একটু আবাসিক এলাকা ওদিকে, তো ওইদিকে মানে ভিতর দিকে একটু বন সাইডে, তো বন তারপরে ঘাস এরকম কাশ ফুল ছিল বাগান। তো আমরা যে বাসাটা নিই ওটা হচ্ছে একদম গলির শেষ মাথায়, তো ওই বাসাটা মানে মোটামুটি সুন্দর নতুন বাসা উঠছে। তো নেওয়ার পরে যখন ফার্স্ট দিন উঠলাম, উঠার পরেই আমাদের রুমটা মানে আমরা জিনিসপত্র নেওয়া ই করছি, তখন রুমের লক ঠিকই ছিল, বাট যখন আমরা উঠতে যাব তখনই দেখলাম যে মানে ভিতর থেকে বন্ধ হয়ে গেছে রুমের দরজা, সেটা ভিতর থেকে বন্ধ, ইভেন ধাক্কা দিলে মনে হচ্ছে কি ভিতরে উপরে যে লকটা থাকে সেটা বন্ধ করা। তো আমরা অনেকেই চেষ্টা করলাম, পারলাম না খুলতে, তারপরে আমার হাজবেন্ড ট্রাই করলো, দারোয়ান ট্রাই করলো, বাট কেউই খুলতে পারতেছে না। তারপর ওই দিন আমরা ছাদে ঘুমাই, তো তারপর দিন আমরা যখন বাসায় ঢুকি, ঢুকার পরে ওই দিন যখন রাতে ঘুমাবো মানে রাতের বেলা তিনতলায় আমরা থাকতাম, দোতলায় তিনতলায় কেউ থাকতো না, দুই থেকে আড়াই মাসের মতো বন্ধ ছিল। তো তিনতলায় দেখতাম নানা রকমের আওয়াজ, মানে টেবিল হাসানো বা খাট টেনে নিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে আলমারি টানছে, বাচ্চাদের দৌড়াদৌড়ি ধুপধাপ শব্দ, এরকম শব্দ হয়ে যায়। তো আমরা রাতে কেউ ঘুমাইতে পারতাম না এরকম শব্দে, মানে রাতের বেলাও মনে হতো কেউ মশলা বাটতেছে এরকম। তো তারপরে পরদিন আমরা দারোয়ানকে জিজ্ঞাসা করি, আচ্ছা এই তিনতলায় কি কেউ থাকে যারা
সমস্যা আছে কিনা,
হ্যাঁ কোনো সমস্যা আছে কিনা
এটা খুঁজে বের করার জন্য। আচ্ছা
তিনতলায় তো, সে বললো যে তিনতলায় কেউ থাকে না, দুই থেকে আড়াই মাসের মতো বন্ধ, এখানে তো সব ধরনের কোনো কথাই আসে না।
আচ্ছা
তো তারপরে হচ্ছে আমরা ভাবলাম যে একটু ভাড়াটিয়াদের জিজ্ঞাসা করি যে তারা আসলে জানে কিনা, তারা শব্দ পায় কিনা। তো আমরা উপরের তালায় গেলাম চারতলায়, তারা বললো কই আমরা তো কোনো টেবিল টানি না, এত রাতের বেলা আমরা কেনই বা টেবিল খাট টানতে যাব। তো পরে চারতলায় আরেক ফ্ল্যাটের মহিলা বলল, সে বলল কি যে তাকে নাকি ছয়তলার মহিলা বলছিল যে সেরকম শব্দ শুনতে পায়, ঠিক এক্স্যাক্টলি আমরা যেগুলো শুনতে পাই সেগুলোই সে শুনতে পায়। তো তারপর সে বললো যে আমি তো ওইগুলো পাত্তা দিই নি, এখন আপনারা যেহেতু বললেন এখন আমার মনে হচ্ছে আসলে কিছু একটা আছে। তো তারপরে আমরা ছয়তলায় যাই ডাইরেক্ট যে ছয়তলায় কিছু হয় কি না। তো ছয়তলার ওই আপু বলতেছে যে আসলে আমি অনেকদিন ধরে আপনারা উঠার অনেকদিন আগে থেকে এই শব্দ পাই, যেন কেউ দৌড়াচ্ছে, মশলা বাটতেছে, টেবিল চেয়ার টানতেছে এরকম। তো আমরা বললাম আচ্ছা আপনি কি কাউকে কিছু বলছেন, তো বলল যে না আসলে আমার কথা কেউ বিশ্বাস করবে কিনা জানি না, এর জন্য আমরা কিছু বলি নাই কাউকে। তো তারপরে সে এরকম, আমরা ওই দিন আর কিছু বললাম না, ওই দিন বাসা চলে গেলাম। তারপর নন স্টপ এরকম আওয়াজ আসতো, আমরা ঘুমাতে পারতাম না। তো মাঝখানে দেখতাম কি যে আমার হাজব্যান্ড তো অফিসে থাকতো, মাঝখানে দেখতাম আমার ড্রেসিং টেবিলে যেটা চুম্বকের আয়না সেটা অটোমেটিক্যালি খুলে যেত, মানে খোলা মানে কি একদম ওপেন করা, টোটালি ওপেন। তো তারপরে গেটের লক খুলে যেত, ইভেন চাবি দিয়ে লক করা হলো সেই লকটা খুলে যেত অটো, আর বেডরুমের দরজা অটোমেটিক্যালি খুলে যেত। ইভেন আমাদের পাশের রুম থেকে মনে হতো মানে একটা বয়স্ক লোক সে তার ওয়াইফকে মারছে, ইভেন মহিলাটা চিল্লা চিল্লা কান্না করতেছে। তো তারপরে এই জিনিসটা ফার্স্ট শুনে আমার হাজবেন্ড, তারপর আমাকে বলে আমি কান পাতি, তখন আমিও শুনতে পাই। তো তারপরে ওই রুমে কিছু ছিল না আমাদের, ওই রুমে জাস্ট দুইটা আমরা বিড়াল পালতাম এটাই। আর হচ্ছে তারপরে দেখলাম কি যে আমি সন্ধ্যাবেলা আমার হাজবেন্ডের অফিসে যেতাম, আসলে বাসায় যদি এত কিছু হয় বাসায় থাকতে তো আর মন চাইবে না। তো সন্ধ্যার দিকে আমি বের হতাম, তো দেখতাম কি যে আমি জিনিস এক জায়গায় রাখছি সেটা অন্য জায়গায়, বাসায় আসার পর দেখতাম সেটা অন্য জায়গায়, যেমন টাওয়াল রাখলাম এক জায়গায় বেডরুমে, আমি বাসায় আসার পর দেখি চেয়ারে বিছানো টাওয়ালটা, মনে হচ্ছে টাওয়ালের উপরে কেউ মানে বসছে আর কি। তো তারপরে আবার দেখতাম যে বেডরুমের দরজা খোলা, ওইটা আমি এমনি ভিড়া যেতাম বাট দরজা খোলা। তো তারপরে আমি হাজবেন্ডকে বলতাম যে এরকম এরকম, আমি তো এইরকম দরজা লক করে গেছিলাম, এটা তো খোলা। ও আমাকে বলতো যে তুমি কি সত্যি লক করে গেছিলে বা তুমি মনে ভুলে খোলা রেখে দাও নাই তো? আমি বলতাম না, আমার ঠিক মনে আছে আমি কোনটা কিভাবে রেখে গেছি। তো তারপরে দেখা যেত আমি প্রায় টাইমই তো ওর অফিসে যেতাম, সন্ধ্যার দিকে বেরোতাম, সন্ধ্যা 7টা 7:30 এরকম হবে। তো বাসা গলি দিয়ে যখন বের হতাম তখন গলিতে 3-4টার মতো ল্যাম্প পোস্ট ছিল। তো ল্যাম্প পোস্টের নিচে যখন যাচ্ছি তো তখন আমি দেখলাম কি আমার পাশে, আমার সামনে আমার ছায়া, আমার পাশে আরেকটা ছায়া, আমার মতো একটা মেয়ের ছায়া। তো আমি ভাবলাম কি এটা কি আসলে আমার পিছনে কেউ আছে বা কেউ কি দাঁড়ায় আছে তার ছায়া কিনা। তো আমি পিছনে সামনে সব দিকে লক্ষ্য করলাম, কোথাও কেউ নাই। তো তারপরে দেখলাম যে আমি নড়লে কি ওটার মুভমেন্ট হয় কিনা আমি একটু দেখার চেষ্টা করলাম। তারপর দেখলাম আমি নড়তেছি বাট সে নড়তেছে না, সে নন স্টপ দাঁড়াই আছে, কিন্তু আমি হাঁটলে সেও আমার সাথে হাঁটতেছে।
আচ্ছা,
তো তারপরে আমি কোন রকমে প্রে করতে করতে আমি ওই গলি থেকে বের হই। আর আমার সাথে আমার গলায় ক্রুশ ছিল যার কারণে সে আমার কোনো ক্ষতি করতে পারে নাই। তো আমি ওই গলি থেকে বের হই, তারপরে বাসায় আসি যখন তখন আবারও সেই শব্দ, ইভেন দরজার লক খুলে যাওয়া, প্রতিনিয়ত এই প্রবলেম গুলো হতো।
এগুলো থেকে আপনারা সমাধান পাননি এখনো?
সমাধান আমরা এখনো পাই নাই। ইভেন তিনতলায় আমরা অনেকদিন দারোয়ানকে বলছিলাম যে আপনারা একটু লাইট জ্বালায় রাখবেন, লাইট জ্বালায় রাখলে হয়তো এই সমস্যাগুলো হবে না, কিন্তু সে আসলে এটা করে না। এখন সে হয়তো বা কিছু জানে, তাকে যখন জিজ্ঞাসা করছে যে আপনি কি কিছু জানেন কিনা, সে আমতা করে, তখন সে চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারে না।
আপনারা কতদিন ছিলেন ওই বাসাটায়?
আমরা 1 মাস ছিলাম।
1 মাস পরে আপনারা চলে আসছেন এবং আর ফিরে যাননি সেই বাসায়?
আসলে সেই বাসার বাড়িওয়ালাও মানে জিনিসটা হাইড করতে চাচ্ছিল, বলতেছিল যে আপনাদের যাদের প্রবলেম তার চলে যেতে পারে। ইভেন সে নিজেও
এই প্রবলেমটা, তার মানে হচ্ছে আপনারা ছাড়া আরো অনেকেরই হয়,
অনেকের, ইভেন বাড়িওয়ালাও সাক্ষী, তার সামনেও কিন্তু এই সমস্যাটা হয়েছিল।
আচ্ছা, আপনারা কিছু জানতে পেরেছেন যে ওই বাড়িতে কেন এরকম সমস্যা হয় আশেপাশের মানুষের কাছ থেকে বা কোনো ভাবে?
না, আসলে ওই আমরা যে গলিটা থাকতাম ওই গলিটাই সমস্যা ছিল। ইভেন 4তলায় একটা মহিলা ছিল, সে খুবই পর্দাশীল। তো আসলে আমার মনে হয়েছে তার মধ্যে কিছু একটা মানে প্রবলেম ছিল, কারণ বাড়িওয়ালা জানতো যে ওই ফ্ল্যাটে একটা পুরুষ মানুষ থাকে, এছাড়া কেউ থাকে না, কিন্তু আমরা দেখতাম একটা মহিলা যাওয়া আসা করে। ইভেন পুরুষটাকে কখনো দেখা যায় না, শুধু হয়তো বা বাড়িওয়ালাকে ভাড়া দেওয়ার টাইমে পুরুষটা ভাড়া দিত, এছাড়া পুরুষটাকে কখনো কেউ দেখে না।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে ধন্যবাদ। আমরা যেটা করব সেটা হচ্ছে আরো একটা ঘটনায় চলে যাব এবং এটা একটা ইমেইল, সেই ইমেইলটা আমি একটু আপনাদের বলে শোনাতে চাই। এই ইমেইলটা একটু অদ্ভুত ধরনের এবং আমরা বিভিন্ন বিষয় নিয়ে আসলে ঘটনাগুলো পাই। তো তো এই ঘটনাটা আমার কাছে এইরকম টাইপের ইমেইল খুব ইন্টারেস্টিং লাগে। আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমি কয়েকদিন আগে একটা সিরিজ দেখছিলাম এবং সেইখানে খুবই অদ্ভুত একটা ব্যাপার, এটা আমি এর আগে মুভিতেও দেখেছি যে এরকম হয়, যে আমি এর আগেও আপনাদের সাথে এটা নিয়ে আলোচনাও করেছি, যে আমার কাছে মনে হয় যে এই যে আমরা যদি বলি যে আমরা হয়তো একটা একটা টাইমের মধ্যে আছি বা একটা একটা আমাদের একটা ইউনিভার্স, আমরা হয়তো কোনোভাবে কখনো কখনো হয়তো চাইলে বা কখনো কখনো হয়তো অন্য ইউনিভার্সের কারোর সাথে, অনেক সময় আমরা বলেছি যে অনেকে এরকম বলেন, দেখা হয়ে যেতে পারে, সেখানে হয়তো আপনি অন্য কোনো কিছু কাজ করছেন, সেখানে হয়তো আপনি অন্য কিছু করেন, আপনার অন্য কোনো পেশা, আপনার অন্য কোনোভাবে আপনি জীবনযাপন করেন। এবং থাকে না যে অনেকে নিজেকেই দেখে, অনেকে অন্য একটা মানুষকে দেখে যে মানুষটি অন্য রকমের, মানে সেটা হয়তো একটা অন্য পৃথিবী, যে যে পৃথিবী যে যে পৃথিবীর সবাইকে আমাদের কাছে অস্বাভাবিক লাগে, হয়তো ওদেরও আমাদেরকে অস্বাভাবিক লাগে। তো এরকম থাকে না যে একটা জায়গা থেকে একটা জায়গায় হয়তো কখনো কখনো আমরা পৌঁছে যাই আমরা নিজের মনের অজান্তে, হতে পারে কিন্তু। এবং এগুলো নিয়ে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর সিরিজ হচ্ছে এখন, হয়তো মানুষজন আমরা যখন বলতাম তখন ভাববে যে পাগলের প্রলাপ, বাট এখন যখন সিরিজগুলো দেখবেন এবং আপনি যদি একটু পড়াশোনা মানে যদি বইপত্র খুঁজে দেখেন, এই বইপত্রেও এগুলো নিয়ে প্রচুর লেখালেখি আছে, কিন্তু এরা অনেক আগে থেকে আছে, আমরা যখন বলি তার আগে থেকে, তারও বহু আগে থেকে আছে, কারণ আমরা পড়ে পড়েই তো বলতাম। যাই হোক, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই ইমেইলটা পড়ে শোনাবো, এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। সেটা হচ্ছে আমার লিফট রিলেটেড কোনো ঘটনা বেশ ভালো লাগে এবং এটা পেয়েছি বলেই আমি আপনাদের একটু শোনাতে চাই। তো যিনি লিখছেন তিনি যেভাবে লিখছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। বাংলায় লিখতে পারছি না বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকদিন ধরে লিখব করে বিভিন্ন ব্যস্ততায় লেখা হয়ে ওঠেনি। আমি যে ঘটনাটি এই মানে আজ জানাতে চাচ্ছি সেটা ভয়ের কোনো ঘটনা না হলেও একটি অদ্ভুত ধরনের, সরাসরি ঘটনায় চলে যাচ্ছে। ঘটনাটি 2017 সালের 16 এপ্রিল ওই দিন ঘটে এবং ওই দিন আমাদের কলেজের HSC প্র্যাকটিক্যাল এক্সাম ছিল। সকাল 10টার মধ্যে এক্সাম শেষ হওয়াতে আমি আর আমার এক বন্ধু মিলে ধানমন্ডির একটি রেস্টুরেন্টে যাওয়ার সিদ্ধান্ত নেই। সঙ্গত কারণে রেস্টুরেন্টটির নাম বলছি না, বলে দেওয়া ভালো যে জিগাতলায় অবস্থিত এই রেস্টুরেন্টটি খুবই নাম করা এবং ওই রেস্টুরেন্টের একটি বহুতল ভবনে লিফটের 10 তলায় অবস্থিত। আমরা যখন ওই ভবনটির নিচে পৌঁছাই তখন সময় প্রায় দুপুর 12:30। আমরা ভবনের নিচে ওই রেস্তোরাঁয় অবস্থান নিশ্চিত হয় আমাদের, এবং যদিও নিশ্চিত করি আগে, এবং যদিও আমার বন্ধু আগেও ওই রেস্টুরেন্টে গিয়েছিল, আমরা লিফটে ওঠার জন্য অপেক্ষা করছি। বলে রাখি যে ভবনটিতে 2টি লিফট, যার মধ্যে একটি ব্যবহৃত হয় এবং অন্যটি ব্যবহৃত হয় না। লিফটের বিপরীতেই সিঁড়ি আছে। লিফটের নিচে আসলে আমরা দুইজন লিফটে ঢুকে লিফটের 10 যে বাটনটি সেটি প্রেস করি এবং লিফট শুধুমাত্র আমাদের দুজনে আমরা ছিলাম, আর 10th ফ্লোরে যাওয়ার পর্যন্ত কেউ লিফটে ওঠেনি বা লিফট থেকে নামেনি, আমার প্রশ্ন আসে না, কারণ দুজনে ছিলেন তারা। আমরা লিফট থেকে বের হয়ে 10th ফ্লোরে নামার পর দেখি যে পুরো ফ্লোরটি সম্পূর্ণ ফাঁকা, না আছে কোনো মানুষ, না আছে কোনো ডেকোরেশন। আমরা ভাবলাম হয়তো ভুলে আমরা ওপরের কোনো ফ্লোরে চলে এসেছি। বুঝতে পারছিলাম না যে ওই ফ্লোরটা ভবনের টপ ফ্লোর কিনা, বুঝতে পারছিলাম যে ওই ফ্লোরটা ভবনের টপ ফ্লোর, রেস্তোরাঁ নিচে হবে, রেস্তোরাঁ হয়তো নিচে হবে ভেবে আমরা লিফটের বিপরীতে অবস্থিত সিঁড়ি দিয়ে নিচের ফ্লোরে নামি। একটু আশ্চর্য হলাম এবার, কারণ ওই ফ্লোরটি ফাঁকা এবং ময়লা আবর্জনায় ছড়ানো। এরপর আমরা এক এক করে পুরোটা ফ্লোরে নিচে নামতে থাকি এবং আশ্চর্য হই এটা দেখে যে সবগুলো ফ্লোরে ফ্লোর সম্পূর্ণ ফাঁকা আর ময়লা আবর্জনা ছড়ানো। এটা মনে হচ্ছিল যে ওই ভবনটিতে শুধু আমরা দুজন মানুষ আছি আর কেউ নেই। 4th ফ্লোরে নামার পর দেখি একজন 12-13 বছরের ছেলে হাতে একটি কাঠ জাতীয় কিছু একটা নিয়ে ময়লার স্তূপে কিছু একটা করছে। ছেলেটিকে দেখে আমরা ওই রেস্তোরাঁর কথা জিজ্ঞেস করলে ও আমাদের দিকে এমন ভাবে তাকালো যেন আমাদের কথা বুঝতে পারছে না। কিছু না বলেই ছেলেটি আবার তার কাজ করতে লাগলো যেটা আগে করছিল। আমরা খুবই অবাক হই আর একটু ভয় ভয় লাগছিল আমাদের। পরের ফ্লোর গুলো পেরিয়ে আমরা আবার গ্রাউন্ড ফ্লোরে চলে আসি এবং নিচে নেমে দেখি লোকজন দুটো ফ্লোর লিফটে সামনাসামনি দাঁড়িয়ে আছে এবং দুটো লিফটের লিফট সচল। লিফটের নিচে আসলে আমরাও অন্যদের সাথে সেই লিফটে উঠি, আবারও লিফটের 10 বাটন প্রেস করি, আবারও নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকি যে কি ঘটবে বা সেটার জন্য। তেমন কিছুই হলো না, স্বাভাবিকভাবেই প্রতিটা ফ্লোরেই কেউ না কেউ নামছে, আবার কেউ না কেউ উপরে উঠছে, লিফটে ঢুকছে। লিফটের 10th ফ্লোরে আসলে আমাদের সাথে আরো কয়েকজন ওই রেস্তোরাঁয় ঢুকলো। আমরা গভীর বিস্ময়ে দেখলাম আমরা একটি ওয়েল ডেকোরেটেড রেস্তোরাঁর ভেতরে দাঁড়িয়ে আছি যেখানে অনেক লোকজনও ছিল। আমরা কিছু বুঝতে পারছিলাম না, তারপরেও ওখানে খেয়ে আমরা 2টার দিকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতেই নেমে আসি, কারণ লিফটে ওঠার সাহস হচ্ছিল না। নামার সময় দেখলাম প্রতিটি ফ্লোরেই কোনো না কোনো প্রতিষ্ঠান রয়েছে আর সেখানে মানুষজনও আছে। আমরা খুবই অবাক হচ্ছিলাম এটা ভেবে যে প্রথমবার আমাদের সাথে এটা কি হলো। আমরা কিছুই ভাবতে পারছিলাম না, কারণ দ্বিতীয়বার সবকিছু স্বাভাবিক ছিল, তাহলে প্রথমবার কেন এমন ঘটলো? আমার বন্ধুটি এর আগে সেখানে গিয়েছিল, এই ঘটনার পর কয়েকবার ওই রেস্তোরাঁয় গিয়েছিলাম আমরা এবং সব স্বাভাবিকই ছিল, প্রথমবারের মতো অভিজ্ঞতা আর হয়নি। এই ঘটনাটি অনেকের সাথে শেয়ার করেছিলাম, তারাও আশ্চর্য হয়ে বিস্মিত হয়ে অনেকেই বলেছে যে আমরা হয়তো অন্য কোনো ডাইমেনশনে চলে গিয়েছিলাম, কিন্তু নির্ভরযোগ্য কোনো ব্যাখ্যা আজও পাইনি। কারো কাছে এটার কোনো ব্যাখ্যা থাকলে জানাবেন প্লিজ, ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি জানি না, শুধু আমার একটা সন্দেহই হচ্ছে, যদি এটা না হয় তাহলে আপনার কাছে কোনো অ্যান্সার নাই। সেটা অনেক সময় থাকে যে একটা বিল্ডিং এর দুটো পোর্শন থাকে, তো একটা ফ্লোরে একটা পোর্শন হয়তো আন্ডার কনস্ট্রাকশন থাকে আর একটা পোর্শনে হয়তো মানে পুরোপুরি সবকিছু চালু থাকে। তো এরকম নাকি বিল্ডিংটা, বা আপনারা সেম লিফট যে লিফট ব্যবহার করেছিলেন সেই লিফটটাই আবার দ্বিতীয়বার ব্যবহার করেছিলেন কিনা, যদি করে থাকেন তাহলে এই ব্যাপারটা খুবই রহস্যজনক, খুবই অদ্ভুত। এবং আমার কেন যেন লিফটে উঠলে সবসময় মনে হয় যে লিফটটা আসলে কোথায় যাবে, স্পেশালি যখন আমরা একা থাকি, যে আমি যে ফ্লোরে যাচ্ছি আসলে সেই ফ্লোরে যাচ্ছে না, অন্য কোথাও আমাকে নিয়ে যাচ্ছে, অন্য কোনো একটা অভিজ্ঞতার সম্মুখীন আমাকে করছে। মাঝে মাঝে এরকম কিন্তু অনেকেরই মনে হতে পারে এবং আমার কাছে খুবই মানে অদ্ভুত লাগে এই বিষয়গুলো। যাই হোক, আমরা কথা না বাড়িয়ে কিছু আমরা আপনাদের কমেন্ট পড়ব এবং এই কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি যে ভূত এফএম এর যে পেজ রয়েছে এই পেজে আপনারা অনেকেই লিখছেন এবং কমেন্ট করছেন। আমাদের যে রেডিও ফুর্তির পেজ আছে, আমি আরেকবার একটু বলে দিই, রেডিও ফুর্তির পেজে আপনারা লিখছেন এবং কমেন্ট করছেন। আমাদের ভূত এফএম এর যে পেজটা, সেখানে আমাদের একটা পোস্ট আছে, এই পোস্টে আপনারা মানে কমেন্ট করে লাইক দিয়ে শেয়ার করতে পারেন এবং আরো সবাইকে জানিয়ে দিতে পারেন আমাদের এই প্রোগ্রামটা সম্পর্কে। আমি দেখতে পাচ্ছি যে এখানে জাকিয়া ইসলাম জেরিন আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে তিনি বলছেন যে লোডশেডিং তাই ভয়ভূত এফএম শুনতে পারছি না। ওকে, সাবিলা অরিন আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও তৌসিফ আকাশ, সোহানা মেহজাবিন আমাদের সাথে আছেন, আমান আহমেদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন টিডি তামিম, আমাদের সাথে আছেন সাদিয়া নওরিন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আইবা, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মুন্না, আমাদের সাথে আছেন হ্যারি ওয়েস্ট, আমাদের সাথে আছেন এভরিথিং টেক্সাস ইউএস থেকে আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আকিব শাহরিয়ার, আমাদের সাথে আছেন আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং যারা আমাদেরকে শুনছেন। এবং আমি যেটা করব সেটা হচ্ছে, দেখতে পাচ্ছি যে শুভ বৈদ্য আমাদেরকে শুনছেন হবিগঞ্জ থেকে, বাপ্পি দেওয়ান আমাদের সঙ্গে আছেন, তনিমেশ রয় মংলা থেকে শুনছেন, শাহরির আহমেদ রাজ কাঁচপুর থেকে শুনছেন, এলসি রনি আমাদের সাথে আছেন, তৌসিফ আকাশ আমাদের সাথে আছেন, অর্নিল রাকিব আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন রেদওয়ান খান মাসুদ, আমাদের সাথে আছেন এম এইচ রাজু, আমাদের সাথে আছেন হুজাইফা আল হুজ্জাহ, আমাদের সাথে আছেন প্রিন্স শহীদুল, সজীব আহমেদ আফরিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মোহাম্মদ আনান, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি বিভোর রয়, এম ডি নাইমুর রহমান আমাদের সাথে আছেন, আলমগীর হুসাইন আমাদের সাথে আছেন, সাফায়েত হুসাইন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মেঘলা আজিজ, ফয়সাল আহমেদ মুন্না আমাদের সাথে আছেন, বৃষ্টি ভেজা আকাশ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন রাসেল চৌধুরী, মাহমুদুল রেহান আমাদের সাথে আছেন, মাস্তাইন বিল্লা, অপূর্ব রহমান আমাদের সাথে আছেন, এম ডি রহিম শেখ আমাদের সাথে আছেন, রেদওয়ান খান মাসুদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মোহাম্মদ মারুফ শরীফ, সামিউল ইসলাম আমাদের সাথে আছেন, এম বি তৌফিক ওমর হুসাইন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন ইস্তিয়াক মোহাম্মদ অয়ন, আমাদের সাথে আছেন শাহিন মতিন, আমাদের সাথে আছেন মাহমুদুর সাইফ, অ্যাপ দিয়ে শুনছেন তিনি, প্রিন্স আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন শাহরিয়ার খান, আল নোমান নাদিম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মশিউর রহমান অভি, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও তানজিম আহমেদ আছেন, আমাদের সাথে এল সি রনি আমাদের সাথে আছেন, অপূর্ব রহমান এ বি সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। একটা অডিও ক্লিপে যাবো, লম্বা একটা অডিও ক্লিপ, এবং আশা করছি যে এই অডিও ক্লিপটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ইন দ্য মিন টাইম আপনারা আমাদেরকে লিখুন, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhutfm@radiofm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের কাছে ঘটনাটি। আর যারা আমাদের সাথে এই মুহূর্তে ফেসবুক পেজে আসতে চান, আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutfm.rasel, আমাদের টুইটারেও আপনারা এসে আপনারা এখানে লিখতে পারেন, আমাদের সাথে জয়েন করতে পারেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। স্টে টিউনড রেডিও ফুর্তি, রেড এফএম অ্যান্ড ডু ফুর্তি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি ইয়ামিন আহমেদ অনিক ঢাকা মহাখালী থেকে বলছি।
যাই হোক রাসেল ভাই, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা ঘটে 2016 সালের এপ্রিল মাসে। তখন আমরা মহাখালী এরিয়ার যে বাসাটাতে থাকতাম ওই বাসাটা মেট্রোরেল প্রকল্পের কারণে ভাঙা পড়ে এবং মহাখালী এরিয়ার আরো অনেকগুলো বাসা তখন ভাঙা পড়েছিল। তো যার কারণে আমাদেরকে ইমার্জেন্সি নোটিশে বাসাটা ছাড়তে হয়। আনুমানিক এক দেড় মাস টাইমের ভিতরে বাসাটা ছাড়তে হয়েছিল আমাদেরকে। তো ওই সময় আমার বড় ভাইয়া মিরপুরে একটা কোম্পানিতে জব করতো। তো ওর অফিসের আশেপাশে একটা এরিয়ায় মানে বাসা ভাড়া পায় দুর্ভাগ্যবশত। দুর্ভাগ্যবশত বলতেছি এই কারণে, আপনারা ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন কেন বলতেছি। যাই হোক, বাসাটা ছিল সব দিক দিয়ে আমাদের জন্য ভালো। আমরা যা যা চাচ্ছিলাম, আমাদের যা যা প্রয়োজন ছিল সবই ছিল বাসাটার মধ্যে এবং ভাড়াও ছিল অনেক কম তুলনামূলকভাবে। তো আমরা খুব বেশি দেরি করি না, আমরা তাড়াতাড়ি বাসার মধ্যে উঠে যাই এবং বাসার শুরুর কিছুদিন খুবই ভালো কাটে, আমাদের সাথে কোনো সমস্যা হয় না, নিরিবিলি পরিবেশ। তো একদিনকার ঘটনা, ওইদিন আমি আমার রুমের মধ্যেই ছিলাম। আমার রুমে খাটে বসে আমি ল্যাপটপে ফুটবল খেলা দেখতেছিলাম। তখন বাজে আনুমানিক 2টা কি 2:30 এরকম। তো আমি ভাবলাম যে আজকে আর দেখবো না বেশিক্ষণ, না ঘুমে যাব। তো এটা ভেবে আমি আমার ল্যাপটপটা বন্ধ করি। বন্ধ করার পর মানে পুরো শাট ডাউন হওয়ার পর আমি দেখি যে ল্যাপটপের যে স্ক্রিনটা ছিল ওই স্ক্রিনের মধ্যে আমার ছায়া পড়তেছে, মানে মিররে যেরকম হয় আর কি ওই রকম ছায়া পড়তেছিল। তো ভালো করে খেয়াল করলাম যে আমার ল্যাপটপের স্ক্রিনের মধ্যে যে ছায়াটা পড়তেছিল ওই ছায়াটা আমার না, ওই ছায়াটা ছিল একটা মহিলার ছায়া। মহিলাটার চুল ছিল এই গলা পর্যন্ত, মানে ঘাড় পর্যন্ত ছিল চুল, আর মহিলার চোখ 2টা ছিল বন্ধ, মানে মানুষ ঘুমালে যেরকম হয় আর কি ওই রকম। তো আমি ভাবলাম যে এটা কি হইতেছে, মানে 5-6 সেকেন্ডের মতো আমি জাস্ট থ হয়েছিলাম যে কি দেখতেছি আমি এটা। এটা আমার মানে যেহেতু আমি সামনে বসা সেহেতু আমার চেহারা রিফ্লেক্ট হওয়ার কথা, তো এখানে আমি কি দেখতেছি এটা। তো আমি একটু ভয় পেয়ে যাই। এমন সময় আমি দেখি যে যে মহিলাটাকে আমি দেখতেছিলাম সে মহিলাটা চোখ বন্ধ করা ছিল এবং হঠাৎ সে চোখগুলা খুলে ফেলে, আর খুব বড় বড় আর লাল লাল, খুব লাল রঙের ছিল চোখ দুটো। আমি সাথে সাথে ভয় পেয়ে যাই এবং তাড়াতাড়ি ঘাট থেকে নেমে সুইচ দিয়ে মানে লাইটটা জ্বালাই এবং জ্বালিয়ে দেখি যে এভরিথিং ইজ ফাইন, মানে এখানে কিছুই ছিল না, থাকার কথাও না, কারণ আমার দরজা ছিল বন্ধ, কেউ রুমে আসার কথাও না। সো খুব ভয় পাই আমি। 10-15 মিনিটের মতো আমি জাস্ট খাটে বসে ভাবি যে কি হয়েছে এটা, কি হইলো এই মাত্র এটা। যাই হোক, ওই দিন খুব মানে ওই দিন না মানে ওই রাতে আর কিছু হয় না। সকালবেলা আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে ঘটনাটা শেয়ার করি এবং তারা জাস্ট কোনো পাত্তাই দেয় না, মানে তারা বলে যে হয়তো তুমি বেশি রাত জাগছিলা, তোমার হয়তো খুব ঘুম পাইছিল যার কারণে এরকম হ্যালুসিনেশন হয়েছে তোমার সাথে, বা ভুল দেখছো বা স্বপ্ন দেখছো। কিন্তু আমি ভাবলাম যে হ্যাঁ হয়তো হইতেই পারে এরকম কিছু, মানে আমি তো কোনো লজিক খুঁজে পাচ্ছিলাম না যে এরকম কিছু হওয়ার। তো এটাকে আমি জাস্ট পাত্তা দিলাম না। ঘটনাটা যদি এখানে শেষ হয়ে যেত তাহলে মানে খুব ভালোই হতো, কিন্তু ঘটনাটা এখান থেকে আসলে শুরু হয়। কয়েকদিন মানে কয়েকদিন পর আমি ঘটনাটা প্রায় ভুলেই যাই, কিন্তু এর মানে ওই ঘটনা আনুমানিক 13-14 দিনের মাথায় আরেকটা ঘটনা ঘটে। ওই দিন মানে আমি ছিলাম কলেজে, কলেজ ওই দিন খুব তাড়াতাড়ি মানে কোন একটা কারণে মানে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়। তো আমি বাসায় চলে আসি, বাসায় তখন আব্বু আম্মু ছিল না, কারণ ওনারা দুইজন গেছিল হচ্ছে এক রিলেটিভের বাসায়, অসুস্থ ছিল উনি, তো ওনাকে দেখতে গেছে, আর ভাইয়া ছিল অফিসে। তো বাসা ছিল পুরোপুরি খালি, আমার কাছে বাসার একটা ডুপ্লিকেট চাবি ছিল। তো আমি বাসায় এসে জাস্ট চাবি দিয়ে তালাটা খুলে আমি ঘরের ভিতরে ঢুকে যাই এবং ঘরের ভিতরে ঢুকার পর আমি খেয়াল করলাম যে একটা মানে খুব বাজে ধরনের একটা গন্ধ আমার নাকে আসতেছিল, মানে খুবই বাজে ধরনের একটা গন্ধ। তো আমি এই গন্ধটার উৎস খুঁজতে লাগলাম এবং খুঁজতে খুঁজতে আমি আমার রুমের কাছে গেলাম। আমি বুঝতে পারলাম যে গন্ধটা হয়তো এই রুম থেকে মানে আমার রুম থেকে আসতেছে। তো আমার রুমের দরজাটা ছিল বাইরে থেকে ছিটকিনি দিয়ে লাগানো, আমি ছিটকিনিটা খুললাম এবং খুলে দরজাটা ধাক্কা দিলাম। ধাক্কা দিয়ে দেখলাম যে আমার যে পড়ার টেবিলটা ছিল ওই পড়ার টেবিলের চেয়ারের উপর একজন মহিলা বসে আছে এবং মহিলাটার শুধু পিঠে আমি পিঠ দেখতে পারতেছিলাম আর চেহারা দেখতে পারতেছিলাম না। আমি তো মানে পুরো আশ্চর্য হয়ে যাই যে এখানে তো কোনো মহিলা আসার কথাই না, মানে আমি মানে সারপ্রাইজ হয়ে যাই। আমি শুধু একটা কথা বললাম যে এখানে কে, তখন দেখলাম মহিলাটা আমার দিকে মানে ঘুরে তাকালো এবং মহিলাটাকে আমি চিনতে পারি কারণ এটা সেই মহিলা যাকে আমি ওই দিন আমার ল্যাপটপের স্ক্রিনের মধ্যে দেখছিলাম, সেটা সেই মহিলা। আমি আমার মানে ভয়ে আমার শরীরে মানে কোনো শক্তি পাচ্ছিলাম না, আমি ওইখান থেকে চিৎকার করবো ওই রকম শক্তি মানে আমার মধ্যে ছিল না। আমি দৌড়ে পালানোর জন্য মানে খুব চেষ্টা করতেছিলাম কিন্তু আমি পারতেছিলাম না, আমার শরীর পুরো ফ্রিজ হয়ে গেছিল এরকম একটা অবস্থা। যাই হোক, আমি কোনো রকম মানে শক্তি সঞ্চয় করে একটা দৌড় দিলাম, সাথে সাথে দৌড় দিয়ে একবার নিচে চলে গেলাম। আমার দরজা খোলা ছিল বাসার, বাসার দরজা খোলা রেখে একদম নিচে চলে গেলাম। নিচে চলে গিয়ে এখানে আমি সিঁড়ির মধ্যে জাস্ট বসে আছি আর ভাবতেছি যে এটা কি হইতেছে। যাক 15-20 মিনিট পর আব্বা আমার চলে আসে বাসার মধ্যে এবং আমাকে নিচে দেখে, নিচে দেখে বলে যে কি হইলো তুমি নিচে বসে আছো কেন। তখন আমি তাদেরকে সব বললাম, তারা বললো যে আরে তুমি কি ভুলভাল দেখতেছো সব, মানে একটা ধমকে সুরে বললো। তো আমি ওনাদেরকে নিয়ে গেলাম উপরে যে দেখার জন্য। তো রুমের মধ্যে ঢুকে দেখলাম যে ওইখানে মানে কিছুই নাই, মানে সব কিছু আগের মতোই যেভাবে থাকার ওইভাবেই ছিল। তখন কিন্তু কোনো রাত ছিল না, মানে ভর দুপুর মানে এরকম এরকম একটা জিনিস দেবো মানে কল্পনা করতে পারিনি। আর মজার বিষয় হচ্ছে এইটা যে আমি রুমের মধ্যে ঢোকার সময় যে গন্ধটা পাইতেছিলাম, যে বাজে ধরনের গন্ধটা, ওই গন্ধটা মানে তখনও ছিল, মানে মানে গন্ধটা আস্তে আস্তে মিলে যাচ্ছিল, ঠিক আছে, ওই সময় যেরকম গন্ধটা থাকবে আর কি, ওই রকম মানে গন্ধটা মিলে যাওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে ছিল তখন গন্ধটা। তো তখন আব্বা আমাকে বললাম যে দেখো এই গন্ধটা কিন্তু আমি তখন পাইছিলাম খুব মানে বাজে ভাবে। তো তারা বললো যে এটা হয়তো দেখো খাটের নিচে হয়তো ইঁদুর টিদুর মরে আছে, হয়তো সেটারই গন্ধ, ভালো করে দেখো, দেখে পরিষ্কার করো। তো মানে তারা কোনো পাত্তাই দিল না, মানে মানে দুইবার আমার সাথে এই মানে এরকম ঘটনা ঘটছে, তারা জাস্ট পাত্তাই দিল না। তা আমার খুব খারাপ লাগছিল, যাই হোক তবুও আমাকে তারা বুঝছিল যে যা হয়েছে হয়েছে, দেখো এটা নিয়ে আর কথা বলার কোনো দরকার নেই। কিন্তু আমি তো মানে ভিতরে ভিতরে বুঝেছিলাম যে আসলে কি হয়েছে, কারণ আমার সাথেই তো হয়েছে। যাই হোক, এরপরে যে ঘটনাটা ঘটে ওই বাসার মধ্যে ওইটা ঘটে আমার ভাইয়ার সাথে। আমার ভাইয়া একদিন রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে, প্রায় তখন মাঝ রাত। তো উনি ওয়াশরুম সেরে মানে ওনার পানি খাওয়ার জন্য ড্রয়িং রুমে আসে এবং ওইখানে ফ্রিজ ছিল আমাদের, ফ্রিজ খুলে পানি নেওয়ার জন্য আর কি, ঠান্ডা পানি নেওয়ার জন্য ফ্রিজ খুলে, এবং ফ্রিজ খুলে দেখে যে ওইখানে একটা লাশ পড়ে আছে ফ্রিজের ভিতরে। ওইটা দেখার পর উনি সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে, ফ্রিজ তখন মানে বন্ধ করে দিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে, আমার মানে আমার মা বাবার রুমে চলে যায় এবং মানে তাদেরকে জাগায়। এই মানে এই চিৎকার চেঁচামেচি শুনে আমিও চলে আসি তখন। তো যখন সবাই একত্র হয় তখন সে বলে যে এরকম এরকম দেখছে ফ্রিজের মধ্যে একটা নাকি মহিলার লাশ, মহিলার লাশ পড়ে আছে। তো আমি মানে সাহস করে গেলাম ফ্রিজের কাছে এবং ফ্রিজটা খুললাম। খোলার পর দেখলাম যে মানে যা কিছু ছিল সব মানে স্বাভাবিক অবস্থায়, মানে ফ্রিজ আমরা যেভাবে রাখি আর কি ওই রকম ভাবে, মানে মানে একটা লাশ যে থাকবে ওই রকম কোনো মানে মানে বোঝা যাচ্ছিল না যে কিছুক্ষণ লাশ ছিল বা ওই রকম কিছু কোনো চিহ্নই ছিল। তো আব্বা আম্মা তো বড় ভাইয়ারে বকা শুরু করলো যে তোমারও কি ওর মতো একই অবস্থা হয়েছে নাকি, তুমি কি ভুলভাল দেখতেছো নাকি। তো ভাইয়া তো মানে মোটামুটি ভালোই ভয় পেয়ে যায়। তো আমি ভাইয়াকে বললাম যে তুমি আসলে কি দেখছো আমাকে বলো তো। তো বলে যে একটা মহিলাকে দেখলাম, মহিলাকে দেখলাম যে ফ্রিজটা খোলার সাথে সাথে মহিলাটা মানে ওইখানে শুয়ে ছিল ফ্রিজের ভিতরে হাঁটু মোড়া দিয়া। তো হঠাৎ মানে খোলার পর মানে সে দেখলো যে মহিলাটা এখানে বসে আছে আর তার দিকে তাকে হাসতেছে, মানে খুব বাজেভাবে হাসতেছে। এটা দেখার পর মানে সে খুবই ভয় পেয়ে। তা আমি বললাম যে আচ্ছা মহিলাটা দেখতে কিরকম ছিল, তো আমি মানে আমার আগের যে ঘটনাটা ঘটছিল ওই রকম মানে ওই মহিলাটার আর কি বর্ণনা দিলাম ভাইয়াকে যে এরকম এরকম নাকি মহিলাটা। তো ভাইয়া বললো যে হ্যাঁ এরকমই মহিলাটা দেখতে ছিল। তো আমি তো মানে এবার আব্বা আমাকে বললাম যে দেখো যদি আমি যদি ভুল দেখতাম তাহলে ভাইয়া কিভাবে এই একই মহিলাটাকে দেখে। তো আব্বা আমা বলে যে তোমরা দুজনই হয়তো ভুল দেখছো বা হয়তো তোমার কথা শুনে ওই হয়তো হ্যালোসিনেশন করছে এরকম কিছু একটা হবে। মানে তারা কোনো পাত্তাই দিতেছিল না, হয়তো তারা ভিতরে ভিতরে জানতো বা ভিতরে ভিতরে হয়তো মানে তারা কিছু নোটিস করছে, কিন্তু আমরা ভয় পেয়ে যাবো সেই কারণে হয়তো আমাদেরকে মানে বলতে চাইতেছে না, এরকম হয়তো হইতে পারে, শেয়ার করতে চাইতেছে না। যাই হোক, এরপর আরেকদিনের ঘটনা। ওই দিন আমি মানে খুব তাড়াতাড়ি ওই দিন রাত্রে আর কি তাড়াতাড়ি আমি বিছানায় চলে যাই ঘুমাতে। তো আনুমানিক তখন কয়টা, 3-4 হবে। ওই সময় মানে আমি টের পাই যে আমার মানে আমার পায়ের পাতা খুব ঠান্ডা হয়ে আসছে, পায়ের পাতা। তো আমি খুব ঘুম পাতলা ছিলাম যার কারণে মানে আমি উঠে যাই, অস্বস্তি লাগতেছিল, ঠান্ডা ছিল, ঠান্ডা লাগতেছিল। তো পায়ে হাত দিয়ে দেখলাম যে ঘটনাটা কি। তো পায়ে হাত দিয়ে দেখার পর বুঝতে পারি যে এখানে মানে পানি লেগে আছে পায়ের মধ্যে। তো ঘটনা জানার জন্য আমি ঘাট থেকে নেমে লাইট জ্বালানোর পর পায়ের দিকে তাকিয়ে দেখি যে পা পুরাটা রক্তে ভেসে আছে। তা আমি মানে ভয় পেয়ে গেলাম খুব যে পায়ে এই অবস্থা, আমি হয়তো ঘাটের কোথাও লেগে হয়তো পা কেটে গেছে বা এরকম কিছু। আমি খোঁজা শুরু করলাম যে কোনো কেটে গেছে নাকি, কিন্তু দেখলাম যে পুরো পায়ে অক্ষত আছে। আমি সাথে সাথে চিকা চেকা মিছিল করে বাড়ির সবাইকে একত্র করলাম, একত্র করে দেখালাম যে দেখো আমার পায়ে এটা কি হয়েছে। পুরা বললো যে এটা কেমনে হয়েছে। আমি বলি যে আমি জানি না এটা কিভাবে হয়েছে, কারণ আমি ছিলাম ঘুমের মধ্যে, ঘুম থেকে উঠে দেখি যে এই অবস্থা। তারা মানে কোনো এক্সপ্রেশন মানে কোনো কিছু বলতে পারলো না, কারণ এটা আসলে কোনো লজিক ছিল না, এটা হওয়ার পিছনে কোনো লজিকই নেই। ওই দিন থেকে আমরা মানে একবারে কনফার্ম হই যে এই বাড়িতে কিছু না কিছু আছে যেটা মানে আমাদেরকে ক্ষতি করতে চাইতেছে। তো এরপর থেকে আমি রাতে ভাইয়ার সাথে ঘুমাতাম ভাইয়ার রুমে। যাই হোক, আমাদের বাড়ির যে নিচতলা ফ্যামিলিরা ছিল ওই ফ্যামিলিটার সাথে আমাদের মানে একটু শৌখিনতা গড়ে ওঠে। তো তাদের সাথে একদিন আলাপের সময় তারা আমাদের যে ঘটনাটা বলে, ওই ঘটনাটা শোনার পর আসলে ওই বাসায় থাকার মতো মানসিকতা আমাদের থাকে না। ঘটনাটা ছিল এরকম যে আজ মানে ওই দিন থেকে আট নয় মাস আগে ওই মানে ফ্ল্যাটের মধ্যে মানে একটা কাপল ছিল। তো স্বামী স্ত্রী দুজনই ব্ল্যাক ম্যাজিক করতো, ব্ল্যাক ম্যাজিকের সাথে মানে জড়িত ছিল খুব। তো সেই কারণে আর কি বাড়িওয়ালা তাদেরকে মানে খুব চাপ দেয় যে আপনারা যে কাজটা করতেছেন এটা ভালো না, আর আপনারা খুব তাড়াতাড়ি বাইরে ছেড়ে দেন, কারণ খুব প্রবলেম হইতেছে আমাদেরকে, আমাদের প্রবলেম হইতেছে, যার কারণে ওনারা মানে খুব চাপ দেয় যে ওনাদেরকে বাসা ছেড়ে দিতে। তো তখন মানে একদিন বাড়িওয়ালা খেয়াল করে যে তারা আর কি মানে বাসা ভাড়া দেয় না, আর তাদের বাসার দরজার মধ্যে তালা দেওয়া, মানে তারা বাসায় আসেও না বা বাসা ভাড়াও দেয় না। তো এটা ভেবে মানে বাড়িওয়ালা ভাবলো যে হয়তো তারা চলে গেছে আমাদেরকে না জানিয়ে। তো এর কারণে মানে বাড়িওয়ালা কিছু লোকজন ডেকে আর কি তালা ভাঙে এবং তালা ভাঙার পর ভেতরে ঢোকার পর দেখা যে তাদের জিনিসপত্র সব কিছুই আগের মতো আছে, সব কোনো কিছুই মানে চেঞ্জ নাই। হঠাৎ বাড়িওয়ালার যে ছেলেটা ছিল উনি খেয়াল করে যে আপনার ফ্রিজটা যে ছিল ওনাদের ফ্রিজের মানে তলাটা আর কি রক্ত দিয়ে ভেজা তলাটা। তো উনি ভাবে যে হয়তো ফ্রিজে মাছ মাংস কিছু রাখছিল যার কারণে ফ্রিজ লিক করে আর কি ওটার রক্ত বাইরে চলে আসছে। তো এটা সে ভেবে ওইভাবে ভেবে আর কি ফ্রিজের দরজাটা খোলার সাথে সাথে সে দেখে যে এখান থেকে একটা লাশ মানে তার দিকে আর কি শুয়ে পড়ছে আর কি, তার দিকে মানে বের হয়ে পড়ছে লাশটা মানে গেট দরজাটা খোলার সাথে সাথে ফ্রিজে। তো এটা দেখার পর সে ভয় পেয়ে যায়, আর ওই লাশটা ছিল হচ্ছে ওই লোকটার স্ত্রীর লাশ, ঠিক আছে, মানে যারা ব্ল্যাক ম্যাজিক করত মানে ওই ভদ্রলোকের স্ত্রীর লাশ আর কি। তো পুলিশ আসে, ইনভেস্টিগেশন হয়, কিন্তু ওই ভদ্রলোককে কোথাও খুঁজে পাওয়া যায় না। তো ওই ওই ঘটনার আনুমানিক 8-9 মাস পর আমরাই প্রথম ভাড়াটিয়া যারা ওই বাসাটাতে উঠি আর কি। তো এইটা শোনার পর মানে আমরা আমাদের মানে ঢাকার মতো অবস্থা ছিল না, কিন্তু আমরা যখন মানে বাসায় উঠব তখন বাড়িওয়ালার সাথে চুক্তি হয়েছিল যে মানে আমাদেরকে মিনিমাম 2 মাস এই বাসায় থাকতে হবে। 2 মাস আগে যদি আমরা এই বাসাতে চলে যেতে চাই তাহলে মানে সে আমরা যে অ্যাডভান্সের টাকা দিয়েছিলাম ওইটা সে দিবে তার মানে তারা দিবে না, যার কারণে আমরা খুব কষ্ট করে ওই বাসায় 2 মাস সার্ভাইভ করি। এই 2 মাস আমাদের সাথে আরো অনেক ঘটনাই ঘটছিল, ছোটখাটো আরো অনেক ইনসিডেন্টস ঘটছিল, কিন্তু কিন্তু ওইগুলা মানে বলে আর আমি ঘটনাটা লম্বা করতে চাচ্ছি না। তো যাই হোক, আমরা 2 মাস কোনোভাবে সার্ভাইভ করি এবং দেন বাসাটা থেকে মুভ করি, আবার মহাখালী এরিয়ায় আরেকটা বাসে চলে আসি। যাই হোক তাহের ভাই, ঘটনাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।
ওয়েলকাম ব্যাক, শুনছেন রেডিও ফুড থিয়েটার দ্য ফ্যাম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। ঘড়িতে সময় রাত 1:09। আমাদের সঙ্গে আরও একজন অতিথি, একটু আমরা লম্বা একটা অডিও ক্লিপ শুনলাম। জানাবেন অবশ্যই আমাদের ফেসবুকে যে কেমন লাগলো অডিও ক্লিপটি শুনতে এবং কেমন মানে পছন্দ হয়েছে কিনা, সে সব কিছু জানাবেন আমাদেরকে। আর সে সাথে আমাদের নতুন একজন অতিথি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, তার সাথে আমরা কথা বলবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব।
আমি অমর ফারুক বলছিলাম, মিরপুর 12 থেকে এসেছি আমি।
জি,
আমি যে ঘটনাটা শেয়ার করবার ছিল এটা হচ্ছে আমাদের গ্রামে ঘটা আর কি, আমার একটা বড় ভাইয়ের কাছ থেকে শোনার। বড় ভাইয়ের নাম হচ্ছে কালাম, উনি আমাকে শেয়ার করে।
জি,
তো ঘটনাটা যার সাথে ঘটছে, যে এলাকাটা ঘটছে এলাকাটার আমি আগে বিবরণ দিতে চাই। এটা হচ্ছে বরিশালের মধ্যে পড়েছে, আমাদের ওখানে একটা হাট আছে, ওটার নাম হচ্ছে তালুকদার বাজার। ও হাটটার 3টা নাম, তালুকদার বাজার, বড় মিয়ার হাট, সালাম মিয়ার হাট। তো ওই হাটটা হচ্ছে মানে গ্রামটা এমন গ্রাম যেখানে হচ্ছে কিছুদিন হয়েছে, যেরকম 1 বছর হয়েছে কারেন্ট হয়তো বা এখন গ্রামের সব জায়গা আছে, আগে ছিল না, মানে অজপরা গা একটা এই টাইপের। তো আমি যার কথা বলতে চাচ্ছি উনি হচ্ছে ওই বাজার থেকে, তালুকদার বাজার থেকে ওনার বাড়ি যেতে হলে মানে কোনো গাড়িতে চলে যাওয়ার কোনো সিস্টেম নাই, কারণ একটা বড় একটা খাল আছে, খালের সাইড থেকে সরু রাস্তা বয়ে গেছে, ওই রাস্তা দিয়ে যেতে হয়। আর যদি পায়হাটা ছাড়া যেতে হয় সেক্ষেত্রে হচ্ছে নৌকা চড়ে যেতে হবে। তো ওনাদের বাড়ি তখন কারেন্ট ছিল না, ঘটনাটা 1 বছর আগে ঘটেছে। তো বাজারে সব কিছু পাওয়া যায় ওখানে, কারেন্ট থাকে অলওয়েজ, ফোন চার্জ দেওয়া প্লাস মেমোরি লোড দেওয়া ব্লা ব্লা অনেক কারণের জন্য উনি বাজারে এসে থাকেন। তো উনি সবসময় মানে সপ্তাহে 7 দিনই ওনাকে বাজারে যেতে হতো ফোনের কারণে বা যে কোনো কারণে হোক। তো ওনার বাজার থেকে বাড়ি ফেরার পথে অনেক কিছুই ফেস করতে হয়, মানে বিশেষ করে খালের সাইডে সব জায়গায় বাগান, হয়তো বা 2-1টা বাড়ি পড়ে, তাছাড়া ভিতরে ভিতরে বাড়িগুলো। তো ওনার বাড়ি যেতে হচ্ছে 3টা সাঁকো পড়ে, গ্রামের ভাষায় ওটাকে 4 বলা হয়। তো ওনার বাড়িটা হচ্ছে সালাম মিয়ার বাজার থেকে যেতে হয় তালতলা হাট আছে একটা, তালতলা হাটের ইমিডিয়েট কাছে ওনার বাসাটা। তো উনি বাজার থেকে অনেক রাত করে বাড়ি ফিরত, তো 1টা 1:30 এরকম, ওনার ভয় ছিল না আর কি, সব বিশ্বাস করতো না। তো উনি কিছুদিন হয়েছে বিয়ে করছে, বিয়ে করার পরেই এটা হয়েছে আর কি, এর আগে এরকম কিছু শোনা যায়নি আর কি। তো উনি একদিন বাজার থেকে যাচ্ছিল, তখন আনুমানিক 1টা 1:30 হবে। তো উনি যখন যাচ্ছিলেন, উনি ওনাদের বাড়ি যে 3টা যে শাকো পড়ে, তার মধ্যে প্রথম শাকোটার পরের যে শাকোটা ওটা হচ্ছে তীরমুখী, মানে 3টা খাল এসে এক জায়গায় মুখ হয়েছে তীরমুখী, আর পাশাপাশি একটা চালা ছিল শাকোটার যেখানে ওর পাশে একটা চালা ছিল। তো উনি যখন শাকোটা ক্রস করে, সেকেন্ডটা ক্রস করে কিছু দূর হাঁটার পর মানে পরে ওনাকে ডাক দেওয়া হয় ওনার নাম ধরে, ভয়েসটা ছিল একটু মানে তিন দুই তিনটা পুরুষ মহিলা মিক্স মিশ্রণ একটা ভয় ছিল, এরকম ওনাকে ডাকছিল। তো ওনার নাম ধরে ফার্স্টে ডাক দেওয়া হয়, তো উনি সাড়া না দিয়ে উনি দ্রুত বাসা চলে যায়। উনি ওইটা সেরকম নেয় না, তো বাসা যে ওনার আম্মু ওনার স্ত্রীর কাছে শেয়ার করে, তো তারা বলে হয়তো তোমাকে কেউ ডেকেছে ওখানে। তো উনি এটা না নিয়ে কিছুদিন হয়ে গেছে, উনি কিন্তু ওটা ব্যাপারটা ভুলেই গেছে। আবার একদিন ওখান থেকে যাচ্ছিল, সেইম আবার ডাক দেওয়া হয়েছে, কিন্তু এবার ডাক দেওয়া হয়নি, এবার জাস্ট ডাক দেওয়া তো হয়েছে, উল্টো বলা হয়েছে যে নাম ধরে ডেকে বলা হয়েছে যে এই আমার রক্তের মানে তৃষ্ণা লাগছে, তো আমি তো রক্ত হব। তো উনি এটা শুই না প্রচন্ড ভয় পায়, ভয় পেয়ে পিছনে না তাকে এক দূরে মানে এক দূরে যেয়ে ওনার মানে বাড়ি যায়, বাড়ি যেয়ে ওনার আম্মু হচ্ছে কিছু শেয়ার করে। তো তারা বলে যে তোর আর রাত্রি করে আর বাড়ি ফিরবি না বাজার থেকে, আর লিলে চলে আসবি। তো উনি আবার অনেক দিন হয়ে গেছে এরকম কিছু হয় না, আর উনি তো রাত্রে এখন আর বাজারে থাকেই না, কিন্তু উনি এই ব্যাপারটাও ভুলে গেছে। আবার একদিন ওরকম রাত করে আসছিল, তো ওদিন ওনার সাথে একজন সঙ্গী ছিল, উনি ওই সাকর আগেই ওনার বাড়ি ছিল, গন্তব্যস্থলে উনি পৌঁছে গেছে। তো উনি যখন আবার ওখান থেকে যাচ্ছিল, এবার ওনার নাম ধরে বলা হচ্ছে যে তোকে কিন্তু আমি কথা শুনতে বলছিলাম, আমি বলছিলাম যে আমার রক্তের পিপাসা লাগছে, কিন্তু তুই কিন্তু আমার কথা শুনিস নাই, আমার খাওয়াস নাই।
এটা কে বলছে, কিভাবে বলছে? এটা
এটা হচ্ছে যে ভয়েসটা ফার্স্টে ডাকা হয়েছিল, যে মিশ্রণ একটা হয়েছিল পুরুষ মহিলা মিক্সড।
এরপরে কি হয় আসলে?
তো উনি যখন উনি এটা শুনে বাসায় চলে যায়, উনি প্রচন্ড ভয় পায় ওই দিন। তো দু একদিন জ্বর থাকে ওনার, এর সপ্তাহখানেক পরে হচ্ছে উনি ওই যে জায়গাটার কথা বললাম, যে জায়গাটা ওনার সাথে এরকম হয়েছে, ওই জায়গাটা থেকে কিছুটা দূরেই ওনাদের বাগান বাড়ি ছিল আর কি, নারকেল গাছ সুপারি গাছ এগুলো ছিল ওখানে। তো উনি সুপারি পাড়ার জন্য ওখানে যায়। তো ওই বাগানটার ব্যাপারটা হচ্ছে, চিল্লাও আপনি গেলে বাগানটা দেখতে পারবেন, দিনের বেলাও ওখানে যেতে ভয় লাগে, মানে অন্ধকার একটা, লতা পাতা দিয়ে গাছ গাছটা দিয়ে, ওখানে কোনো ঘর বাড়ি নেই, জাস্ট ছাড়া বাড়ি একটা, মানে সাইডে বাগান এরকম। তো উনি যখন ওখানে যাচ্ছে বাগানে সুপারি পাড়ার জন্য, পাশের বাড়ি ওনার কাজিন ছিল একটা, তো কাজিনের বউকে বলতেছে, মানে টাইমটা ছিল দুপুর টাইম, তো বলতেছে যে ভাবি আমি আপনি কি আমার সাথে একটু আসবেন, আমি তিনটা গাছের সুপারি পেরে নিয়ে আসবো, আপনি জাস্ট ওইটুকু সময় থাকলেই হবে। তো উনি বললো যে দেখো আমি আমার তো এখন দুপুরবেলা কাজ আছে, তোমার ভাই আসবে, তার জন্য খাবার তৈরি করতে হবে। তো রিকোয়েস্ট করার পর উনি না গেলে উনি একা একাই চলে যায় সাহস করে। তো চলে যাওয়ার পরে তার যে ভাবি মানে তার ভাই আসে খাওয়া দাওয়া করে, তো তার ভাবি বলতেছে ও এরকম এরকম আসছিল, তা আমার তো ডেকে গেল, আর তো এখানে আসলো না, আর ওখান থেকে বের হতে হলে তার বাড়ি মানে ক্রস করেই যেতে হবে। তো ওনার ভাই বললো তো তুমি ওর সাথে একটু গেলেই তো পারতা, ওই জায়গায় তো দিনের বেলায় যেতে মানুষের ভয় হয়। তো উনি গেল ওই জায়গাটায় ওনার বউকে নিয়ে, ছেলে এলেকে নিয়ে। তো ওনাকে খুঁজতে খুঁজতে ডাকছে পাচ্ছে না, খুঁজতে খুঁজতে দেখলো যে বাগানটার ঠিক মধ্য একটা মধ্যবর্তী একটা জায়গা, যে জায়গাটার কথা বলছিলাম যে খুবই অন্ধকার, ওইখানে হচ্ছে উনি পড়ে আছে আর একটা গাছ ভাঙা সুপারি গাছ, মানে হচ্ছে উনি সুপারি গাছ মানে সুপারি পাড়ার জন্যই উঠছিলেন, গাছটা ভেঙে পড়ে গেছে। বাট আশ্চর্য বিষয় এটা ছিল যে ওনার সম্পূর্ণ শরীরের মধ্যে কোথাও কোনো দাগ ছিল মানে কিছু ছিল না, জাস্ট নাক থেকে আর মুখ থেকে সব ব্লাডিং হয়ে গেছে, রক্ত সব নাক মুখ থেকেই পড়ে গেছে। তো ওনাকে তারপর লোকজন ডেকে হসপিটালে নেওয়া হয় তাৎক্ষণিকভাবে। তো হসপিটালে নেওয়ার পর ডাক্তার বলে যে উনি তো কিছুক্ষণ আগেই মারা গেছে, লেট হয়ে গেছে আনতে। আর সুপারি গাছটা ভাইয়া যদি একটা গাছ ভেঙে কেউ পড়ে যায়, গাছটার অবশ্যই মাঝখান থেকে গাছটা চেরা থাকবে, কোনো একটা সিমটম পাওয়াই যাবে যেটা ভেঙে গেছে। বাট ওই গাছটার কোনো ওরকম কোনো সিমটম ছিলই না, ওটা মনে হচ্ছিল যেন কেউ ভেঙে দিয়েছে মাছ দিয়া, সমানভাবে ভাঙা ছিল আর কি। তো এই ঘটনাটা উনি ওনার যখন মৃত্যু হয়েছে তখন ওনার আম্মু শেয়ার করে আর কি,
ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা জানাবো আমরা।
ধন্যবাদ রাসুল ভাই, আমি পল কালপিন্ডি কস্তা। আমি আজকে শেয়ার করব আমার অফিসের একটা ঘটনা, যে ঘটনাটা আমার এখনো বর্তমানে কিছু এটা আজ করছে আমার বাসার ঘটনার সাথেই। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি।
জি,
ঘটনাটা হচ্ছে আমি আমার অফিসে অন্যান্য দিনের মতোই ওই দিন কাজ করছিলাম পিসিতে। তো সেদিন আমি আমার কাজের একটা প্রিন্ট আউট নেওয়ার পর দেখলাম যে প্রিন্ট আউটটা আছে ব্ল্যাঙ্ক, আমার পিসিতে এটা শো করছে যে আমার ডেটাগুলো সকলে শো করছে, প্রথমে প্রিন্ট আউটটা আসছে ব্ল্যাঙ্ক। তো আমি আবার প্রিন্ট আউট করে তারপর দেখলাম সেম অবস্থা। তো আমি এটা যেহেতু আমি আইটি ডিপার্টমেন্টে কাজ করি, তো আমি ল্যান সেট আপটা একটু চেক করলাম যে নেটওয়ার্কিংয়ের কোনো প্রবলেম আছে কি না, অন্যান্য পিস থেকে সেম প্রবলেম আছে কি না, কিন্তু কোনো প্রবলেম ছিল না। তখন আমি আমার যে এমডি স্যার ওনাকে জানালাম ব্যাপারটা, উনি দেখলো ওনার পিসিতে কোনো প্রবলেম হচ্ছে না ডেটাগুলো দেখা যাচ্ছে, তার একটু পরেই আমার পিসিতে আর কোনো ডেটাগুলো দেখা যাচ্ছে না। তো এরকম শুধু একবার না, প্রায় চার দিন টানা এরকম হয়েছে আমার সাথে। তো আমার হয়েছে কি, এই কাজগুলো আমার একদিনে চার পাঁচবার করা লেগেছে। তো এই কাজগুলো আমার যখন করা লাগলো তখন আমি ভাবলাম যে এটা দেখি আসলে কতদিন হয় এরকম, প্রবলেমটা কি আসলে এখানেই নাকি অন্য কিছু। তো এই ব্যাপারটা আমাদের ওই অফিসের এক আঙ্কেল আছে, উনি গার্ড আর কি, মানে গ্রুপ বি, উনি এই ব্যাপারটা আমি ওনাকে শেয়ার করি, যাকে এটা শেয়ার করি যে আঙ্কেল এরকম তো প্রবলেম অফিসার স্যার তো এরকম বললো যে অনেক কথা শোনালো যে এক কাজটি চার পাঁচবার করা লাগে। তো আমি ওনার সাথে ব্যাপারটা শেয়ার করলাম, শেয়ার করার পর আমার বাসার প্রবলেমটাও শেয়ার করলাম তখনও। তো উনি আমাকে যেটা একটা ইনফরমেশন দিল যে আপনি এই অফিসে যতদিন আছেন হয়তো একটা ঘটনা জানেন না, যে এখানে এই বিল্ডিং এর ছাদে রাত দুইটা তিনটায় মধ্যরাতের দিকে একজনকে দেখা যায় যে কিনা খুবই লম্বা আকৃতি, সাদা কাপড় আলখেল্লার মতো পরা, উনি ছাদের কানে এসে ওইদিকে হাঁটাহাঁটি করে নামাজ পড়ে। আমরা ওনারা অনেকেই দেখেছে যে এগুলো হচ্ছে আর কি এখনো স্টিল। তো যারা আবার দেখতে চায় ইন্টেনশনলি, ইচ্ছে করে টার্গেট নিয়ে যায় যে দেখবো আজকে, তারা এটা দেখতে পারে না, এটা হঠাৎ হঠাৎ হয় ওনাকে দেখা যায়। তো এরকম প্রবলেম শোনার পর আমি বুঝতে পেরেছি যে সামথিং ওয়েন্ট রং। তো আমি এই ব্যাপারটা কনফার্ম হলাম যে ওইটার কারণে হয়তো আমার সাথে এই প্রবলেমগুলো হলো। তো এটা হচ্ছে আমার অফিসের ঘটনা। আর রাসুল ভাই, আমি আমার ওই পুরাতন বাসায় একটা ছোট ঘটনা যেটা স্কিপ করে যাওয়া হয়েছিল সেখান থেকে একটা ঘটনা বলবো, যেটা শেয়ার করা খুবই ইম্পর্টেন্ট। আমরা বিড়াল পালতাম দুইটা, তো সেখান থেকে ফিমেল বিড়ালটা যেটা, এটা আমাদের খুবই বিপদের সংকেত দিত সবসময়, যেটা আমরা প্রথমে বুঝতাম না। আর যে মহিলাটার কথা বলা হয়েছিল, যেটা আমার ওয়াইফ বলেছিল যে চারতলা সেই মহিলাটা, এই মহিলাটার ঘটনা এখন তো ওই বাসায় যতটা মেয়েরা ছিল, যেমন আমার ওয়াইফ, ওই বাসায় চারতলা অন্যান্য ভাড়াটিয়া মেয়েরা এবং আমাদের সেই মেয়ে বিড়ালটা, শুধু অনলি ফিমেল যারা তারাই বুঝতে পারতো ঘটনা কিছু হচ্ছে আর কি। তো আমরা যখন বাইরে যেতাম আমরা আমাদের বিড়ালকে খাইয়ে দিয়ে যেতাম, আর ওরা ছিল পার্সিয়ান, দেশি বিড়াল না যে অযথা ডাকাডাকি করবে, তো সবসময় সাইলেন্টই থাকে। তো ফিমেল বিড়ালটা আমাদেরকে সংকেত দিয়েছে ওকে খাওয়ানোর পরও আমরা বাইরে যাচ্ছিলাম। সেদিন ছিল 16 ডিসেম্বর, লাস্ট ইয়ার ডিসেম্বর, 16 ডিসেম্বর। তো আমরা দুজন সকালবেলা বের হয়েছি, তো বরাবর সে বিড়ালটা আর কি সংকেত দিল ডাকাডাকি করছে, আমরা ইগনোর করে গেলাম। ইগনোর করে আমরা বের হলাম, আমরা রিক্সাতে যাচ্ছিলাম, নামবো সেই মুহূর্তে একটা ট্রাক আর কি আমাদের মুখ বরাবর, মানে মর্মান্তিক একটা সড়ক দুর্ঘটনার আমরা শিকার হই, যেটা খুবই আমরা জীবনে বেঁচে যাই। আসলে ওই দিনে হয়তো আমাদের মৃত্যু ছিল, কিন্তু আমরা মানে বুঝছি যে আসলে এটা একটা কিছু হয়েছিল আমাদের সাথে।
ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো মানে এই বিড়াল নিয়ে তার কোনো ঘটনা নাই?
বিড়ালটা আসলে যখন আমরা বুঝতে পারি যে উনি এই বিড়ালটা কি আমাদের সংকেত দিয়ে, তখন এই বিড়ালটা অসুস্থ হয়ে পড়ে এবং সে মারা যায়
ওই বাসাতেই। ওকে,
আমাদের পরে তবে শুধু মেল বিড়ালটাই আছে আমাদের।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো যাই হোক, আমরা ঘটনা শুনছিলাম এবং আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরো অনেক অনেকেই লিখছেন। আমাদের সাথে আছেন অনুপ শাহরিয়ার, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা তাদের মধ্যে আছেন এই মুহূর্তে, আমি একটু পড়ি, অনিল পারিসা অর্থি, এবং এভরি ফ্রাইডে তিনি ওয়েট করেন ভূত এফএম শোনার জন্য। আমাদের সাথে আছেন আদ্রিতা তাবাসুম, বগুড়া থেকে শুনছেন তিনি। নাজিহাত হুসাইন আমাদের সাথে আছেন। এমডি জয় আহমেদ আমাদের সাথে আছেন, সিলেট থেকে শুনছেন তিনি। নাজিহাত হুসাইন আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন রফিকুল ইসলাম, নদীর পাড়ে তিনি শুনছেন। জায়ান মাহমুদ আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ওয়াফি জে মাকসুদ, তিনি চিটাগাং থেকে শুনছেন। কাজী রুবেল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আল কাফি, কাজী মাজহারুল ইসলাম নড়াইল থেকে আছেন, কাজী আচ্ছা, এছাড়াও আরিফ সুরভি আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ফারহান আহমেদ বাবু, লিটন নাটোর থেকে আছেন আমাদের সাথে, নাটোর রাজবাড়ি থেকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এই মুহূর্তে এমডি ইফতি হাসান এবং তিনি ঈশ্বরগঞ্জ ময়মনসিং থেকে অ্যাপ দিয়ে শুনছেন। এমডি তৌফিক উমর হুসাইন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নাজিয়াত হুসাইন, হাবিব হুসাইন আমাদের সাথে আছেন, দিন মোহাম্মদ বর্ণ আমাদের সাথে আছেন, ইমন খান আমাদের সাথে আছেন, শামজিদ সামজিব আরিয়ান শ্রাবণ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মুজাহিদ কবির, আমাদের সাথে আছেন তৌফিক হুসাইন, আমাদের সাথে আছেন এই মুহূর্তে এমডি আতিক শাহরিয়ার, আরাফাত আলিফ আমাদের সাথে আছেন, এস এম ফাহাদুদ্দিন রিয়াল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এই মুহূর্তে ওয়াফি জেড মাকসুদ সহ আরো অনেকে। আমাদের যে রেডিও ফুর্তির পেজ রয়েছে সেখানেও আরো অনেকে আছেন, সেখান থেকে কিছু নাম আমি পড়তে চাই। আমি দেখতে পাচ্ছি আমাদের এইখানে এই মুহূর্তে আছেন আমান আহমেদ, সালহা খানম আইভা আমাদের সাথে আছেন, আমাদের সাথে এই মুহূর্তে আরো যুক্ত হয়েছেন এই পেজটিতে মোহাম্মদ ফরহাদ আলম, সাদ্দাম তিশান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তাইফ ফাহাদ, অপূর্ব আমাদের সাথে আছেন এই মুহূর্তে, আর যে ওয়ালিদ সরকার আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি পুরা কায়স্থ পল্লব সিলেট থেকে আছেন, প্রত্যয় সেন আমাদের সাথে আছেন, দেব কুমার চৌধুরী আমাদের সাথে আছেন, মেহেদী হাসান সোহাগ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন অভিষেক পল, এছাড়াও নাহিদ খান শুভ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মনতোষ মণ্ডল, অপসরা মুন্নি আমাদের সাথে আছেন, জয়নাল খান জয়নাল ইভান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রুবায়েত কবির সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। আমরা এখন আরো একটা অডিও ক্লিপে চলে যাব এবং অডিও ক্লিপের পরে আমাদের সাথে একটা ইমেইল আছে, যে ইমেইলটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সেই অডিও ক্লিপটা আপনারা শুনতে থাকুন এবং আমাদের সাথে অবশ্যই ইমেইলের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করুন। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে এই ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনাদের ঘটনাগুলো। আর আমি আমাদের ফেসবুক পেজের লিঙ্ক বলে দিচ্ছি, www.facebook.com/radio.furti and www.facebook.com/phutfm.rasel। টুইটার দেখবেন একটা পেজ রয়েছে আর যে রাসেল, এবং এইখানে আপনি যে অবশ্যই আমাদের সাথে রাসেল আন্ডারস্কোর ভূত এফ এম, এখানে যে আপনি লিখতে পারেন আপনার কথা। আমি দেখতে পাচ্ছি যে মোহাম্মদ রাফিউর রহমান রাহাত আমাদের সাথে আছেন, আমাদের সাথে এমডি মাজদুল ইসলাম আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, মিশু আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন তার কমেন্ট পড়া হয় না, যেটা আমি পড়ে ফেললাম। আব্দুল্লাল নোমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি বাবুর, এবং তিনি বলছেন এটা কি আসল পেজ কিনা। ইয়েস অফকোর্স, টুইটারে আপনি যেখানে আছেন সেটা অবশ্যই আমরা সেখানে আছি। আব্দুল্লাহ আল নোমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আলভি আহমেদ, আমাদের সাথে আছেন রাশেদ হাসান, ব্রাউন এ আই, আমিনুর ইমরান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন রেজওয়ান রাফি, তানভীর কবির আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন অভিষেক সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। চলে যাচ্ছে একটা অডিও ক্লিপে, ফিরে আসছি একটু পরেই। স্টে টিউনড ফর ইউ ফুর্তি রেড এফএম অ্যান্ড ডু ফুর্তি।
হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম, আমি শারমিন বলছি ঢাকা থেকে। এর আগে আমি একটা গল্প পাঠিয়েছিলাম আপনার কাছে, একটা গ্রামের একটি স্কুল লাইফের ঘটনা নিয়ে। আশা করি গল্পটা আপনাদের সবার ভালো লেগেছে। নতুন আরেকটা গল্প নিয়ে আমি হাজির হলাম, আশা করি এটাও ভালো লাগবে। বেসিক্যালি আমি প্লেসটা বলছি না, কারণ অনেকেই জায়গাতে চিনে ফেলবে, হয়তো বা পরবর্তীতে প্রবলেম হতে পারে। আমি যে জায়গায় থাকি, মানে আমার বাবা মা যে জায়গায় থাকেন, আমার বাবা সুগার মিলে জব করেন, সেখানকার ঘটনা, সেখানকার প্রেক্ষিতে আমি একটা ঘটনা বলছি। আমি ঢাকা থেকে বাসায় গিয়েছি প্রায় কয়েকদিনের জন্য থাকার জন্য। এরকম একটা ভর দুপুরে ঘটনা, অ্যাজ ইউজুয়াল ডে এর মতো খুব সুন্দর রোদেলা দিন ছিল। যেহেতু কোয়ার্টার সাইড প্লেস গুলো অনেক সুন্দর হয়, গাছ গাছালি যে ঢাকা এবং পরিবেশটা অনেক সুন্দর। আমি শুয়ে আছি, এটা মোস্ট প্রবাবলি শীতকাল, শীতকালের শেষের দিকে আর কি, গত মাসের শেষের দিকে। আমি শুয়ে একটা গল্পের বই পড়ছিলাম, তো মা বললো যে বাবা অফিসে, আমার ভাই বাসায় ছিলেন না, আমি বাসায় একাই ছিলাম। তো শাওয়ার নেওয়ার পর মা বললেন যে তোর বাবা একসাথে আসো, দেন আমরা লাঞ্চ করব। বাবার শিফটটা অনেক সময় ডিউটি হয়ে থাকে, বাবা 4টার পরে আসবেন আর কি। তো অলমোস্ট তখন 3টা বেজেছিল, এজ ইউজুয়াল অনেক লেটে করে সকালে খেয়েছিলাম, এই জন্য কোনো ক্ষুধা ছিল না। তো আমি শুয়ে শুয়ে গল্পের বই পড়ছিলাম, মা বললেন যে আমি বাড়ি থেকে একটু হেঁটে আসি, তুই গল্পের বই পড়, বাবা এসে একসাথে খাবো। তো
আমি কত বই পড়ছিলাম, মা এদিকে গেট লাগাই দিয়ে গেল, আমি গেটে কোনো ব্লক করলাম না যেহেতু মা বাইরে আছেন। তো ইউজুয়ালি আমি গল্প পড়ছি, গল্প পড়তে পড়তে আমি কিন্তু বুঝতে পেরেছি যে মা গেটটা লক করে দিয়ে গেলেন বাইরে থেকে, বা গেটটা অনেক জোরে লাগানো, আর আমাদের গেটটা অনেক শব্দ টাইপের ছিল, জোরে লাগালে সেটা খোলার কোনো সম্ভাবনা ছিল না। তো আমি গল্প পড়তে পড়তে একসময় ঘুমিয়ে পড়লাম, জাস্ট ঘুমিয়ে পড়লাম মানে ঘুমানোর টাইপের আর কি, জাস্ট ঘুমাইনি, মনে হচ্ছে যে আমি ঘুমাচ্ছি বাট জেগে আছি এরকম টাইপের। হুট করে একটা দরজা একটা শব্দ হলো, দরজা একটা শব্দ হলো, আমি জাস্ট উঠে গেলাম আর কি, উঠে গেলাম, উঠে গিয়ে দেখি দরজাটা একদমই আধা খোলা অবস্থা, মানে খুব জোরে দরজা ধাক্কা দিলে যেমন শব্দ হয়, কারণ দরজার পাশে অনেক কিছু ছিল, সেটা লেগে এক ধরনের অনেক বিকট একটা শব্দ হলো, যে প্রচুর জোরে একটা ঝড় এসে যেমন ধাক্কা দিল দরজার শব্দ হয় সেরকম একটা শব্দ হলো। আমি প্রায় লাভ দেওয়ার মতো অবস্থা হয়ে চলে গেলাম, গিয়ে দেখি দরজাটা হাফ খোলা আর কি। তো আমি গিয়ে দেখি যে কি ব্যাপার, দরজাটা খোলা কেন, তো মা তো অনেক জোরে লাগিয়ে দিয়ে গেল, দরজাটা খোলা কেন। আমি দরজাটা খুলে দেখি অনেক ছোট একটা বাচ্চা, প্রায় 4-5 বছর বয়স হবে, অনেক সুন্দর দেখতে বাচ্চাটা দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকিয়ে হাসছে। তো আমি ভাবলাম যে কি ব্যাপার, এই ভর দুপুর বেলায় বাচ্চা, আমি মনে করেছি আমাদের বিল্ডিং এ তো এরকম কোনো বাচ্চা নেই, হয়তো বা আমাদের বিল্ডিং এ কেউ বেড়াতে এসেছে, আমাদের বিল্ডিং এ তো 2 মিটারের বিল্ডিং, অনেক লোকজন ছিল আর অনেক আত্মীয় স্বজন যাওয়া আসা করে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে মা তুমি, মামনি তুমি কোথায় আসছো, তোমার মা কোথায়, তুমি কি হারিয়ে গেছো, তোমার মাকে খুঁজতেছো, তোমার নাম কি। তোমার সে একটা কথা বললো না, দেখি আমার দিকে সে অপলক দৃষ্টিকে তাকিয়ে মানে একটা মুগ্ধকর হাসি দিচ্ছে যে আমি খুব আগে থেকে চিনে সে। তো আমাকে বারবার জিজ্ঞেস করতেছি, বাবা তুমি কোথায় যাচ্ছ, তুমি হারিয়ে গিয়েছো, তোমার মা কোথায়, আসো ভিতরে আসো, গল্প করবো আসো। সে দেখি না কোনো কিছুই আগাচ্ছে না, সে রীতিমতো আমার দিকে তাকিয়ে মুগ্ধকর দৃষ্টিতে তাকায় আছে, মনে হচ্ছে যে আমাকে অনেক দিন ধরে চিনে, আমি তার অনেক পরিচিত, সে আমাকে প্রচন্ড পছন্দ করে। তো আমি এক পর্যায়ে বসে গেলাম, বসে গিয়ে তার হাত ধরলাম, দেখি যে মানে এত সুন্দর একটা বাচ্চা, মানে আমাদের কলোনির সাইডে এত সুন্দর বাচ্চা আসলে আমি দেখিনি কখনো, যদিও কম যাওয়া আসা করা হয়। তো আমি ওকে ধরে বললাম যে তুমি, তোমার নাম কি। তখন সে আমার গালে টাচ করে বলল যে তোমাকে না আমার অনেক ভালো লাগে। আমি রীতিমতো শকড, তার কথাগুলো এত সুন্দর ছিল, মানে মনে হচ্ছে যে খুব মধুর একটা বাণীতে সে বললো যে আমাকে তার অনেক ভালো লাগে। বলার পর আমি ওর গাল টাচ করতে গেলাম, মানে আদর করব, এরকম মুহূর্তে আমি দেখি যে মানে হুট করে লাভ দিয়ে উঠে দেখি যে আমি সেম আমার বিছানাতেই পড়ে আছি, মানে আমি কোনো দরজার সামনে দাঁড়ানো নাই বা বাচ্চার সামনে দাঁড়ানো নেই, আমি ঠিক বিছানাতে পড়ে আছি। ব্যাপারটা আমি একদমই নিতে পারিনি রাসেল ভাই, আমি দৌড়ে গিয়ে দরজার কাছে গেলাম, গিয়ে দেখি দরজা সেম অবস্থায় খোলা কিন্তু আমি বেঁচে। আমি প্রচন্ড চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিই যে এটা কি হলো, মানে আমি পুরো পাগলের মতো অবস্থা হয়ে গিয়েছিলাম যে মানে হট করে নন, এটা কি হচ্ছে, আমার সাথে কি হলো। আমি বাসার বাইরে চলে যাই, দিয়ে হয়তো বা বাচ্চা দূরে কোথাও চলে গেছে, সামহাই রুমে চলে আসছি, দেখি আশেপাশে কোনো বাচ্চা ছিল না, আমার মা অনেক দূরে একটা জায়গায় দাঁড়িয়ে একটা আন্টির সাথে গল্প করছিল, সে আমাকে দেখে চলে আসলো, সে বললো যে কি হয়েছে তোর, তুই এরকম করতেছিস কেন। আমি মাকে একটা কথাও বলিনি, বিকজ আমি চাই না এই জাতীয় কোনো কথা শুনে সে প্রচন্ড ভয় পাক বা টেনশনে থাকুক যে আমার সাথে কি হচ্ছে। আমি ব্যাপারটা একদমই মেলাতে পারিনি যে আমার সাথে এটা কেন হলো বা আমি তখন কি করছিলাম, কিন্তু আমার মনে আছে যে আমি ঘুমাইনি বা আমি ঘুমরত অবস্থায় এরকম একটা ছিলাম, আমি ঘুমাইনি, পুরোপুরি ঘুমাইনি, বা আমি জাগ্রত থাকলে মানে ব্যাপারটা কোনোদিন ফিল করতে পারতাম না, আমি ব্যাপারটা একদমই ছিল স্পর্শকাতক, মানে একদমই আমার মনে আছে, বা সে আমার গালে টাচ করেছে, সে আমাকে এত কিছু বলেছে, সবকিছু আমার মাথায় ছিল। আমি যদি ঘুমের মধ্যে থাকতাম তাহলে হয়তো বা এত কিছু আমার মাথায় থাকতো না। এটা আমি অনেকের সাথে শেয়ার করেছি, তারা বলেছে যে হয়তো বা আমি গল্পের মধ্যে এমন কোনো কিছু পড়ছিলাম বাচ্চা টাইপের, হয়তো বা এই কারণে আমি কোনো কিছু হ্যালোসিনেশন থেকে দেখেছি। কিন্তু আমি বলবো রাসেল ভাই, সেই সময় আমি কোনো গল্পের মধ্যে বাচ্চা বা কোনো কাহিনী পড়ছিলাম না, একটা সামান্য টাইপের কাহিনী পড়ছিলাম। যাই হোক, আসলে প্রথম যে ঘটনাটা বলেছিলাম আপনাকে স্কুল লাইফের ঘটনা, সেখানে আমি ছাদে চলে গিয়েছিলাম সামহাও, আমার জানার কোনো যাওয়ার কোনো পসিবিলিটি ছিল না, তখন আমি অনেক ছোট ছিলাম। সেই ঘটনার পর থেকে আমার সাথে এরকম অনেক অসম্ভব অসম্ভব উল্টাপাল্টা জিনিস ঘটনা ঘটে আমার সাথে, তার মধ্যে একটা ছিল যে আসলে অনেক ভাবনার বিষয় ছিল বা অনেক ভয়ের ছিল, বা এখনো পর্যন্ত আমি কনফিউজ যে কেন হলো আমার সাথে, বা বাচ্চাটাই বা কে ছিল, বা সে কেন এই কথাগুলো আমাকে বললো, ব্যাপারটা আমি এখনো মিলাতে পারিনি। আর আমি এটা নিয়ে কারোর সাথে ডিসকাশনও করিনি, বা প্লেসটার নাম বললাম না, কারণ আমি চাই না যে এটা খুব তাড়াতাড়ি ফ্ল্যাশ হয়ে যাক বা সবাই অনেক ভয় পাক। তবে একটা কথা বলতে পারি রাসেল ভাই, যে প্লেসটা আসলে অনেক হন্টেড। আমি কেন অনেকেই অনেক কিছু দেখতে পাই, কারণ আমাদের বাসার পিছনে গোরস্থান আছে, তার পিছনে যেহেতু কোয়ার্টার সাইড অনেক জঙ্গল টঙ্গল আছে। আমি তো বছরে দেখা যাচ্ছে যে তিন চারবার যাই বা মাসে দু একবার যাই, তো আমি খুব কম সময় থাকি। কিন্তু আমি একটা কথা বলবো, আমি যখনই যাই না কেন, আমি সুস্থ অবস্থায় যদিও যাই, সেখানে গিয়ে আমি অসুস্থ হয়ে যাই। দেখা যাচ্ছে যে আমি খুব সুস্থ অবস্থায় যাচ্ছি, কিন্তু সেখানে গিয়ে আমার বাতাস লাগতেছে বা আমি বমি করে দিচ্ছি বা আমি প্রচন্ড সিক হয়ে যাচ্ছি। জানি না, আমি আসলে অনেক কিছু হয়তো বা বুঝতে পারি বা দেখতে পাই না, বুঝতে পারি বা ব্যাপারটা প্লেসটা আমার কাছে মনে হয় না, আমি প্রচন্ড অসুস্থ হয়ে যাই। এই জন্য মা মোস্ট অফ টাইম আমাকে নিয়ে অনেক ওয়ারিড থাকেন যে কখন কি আমার সাথে হচ্ছে, এবং মা ম্যাক্সিমাম টাইম আমাকে জমজম কূপের পানি খাওয়ান। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই, আশা করি ভালো লাগবে আপনাদের। আল্লাহ হাফেজ।
বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। আমরা একটা চমৎকার অডিও ক্লিপ শুনছিলাম এবং সেই অডিও ক্লিপ থেকে আবারও ফিরে আসলাম আমাদের আজকের লাস্ট যে ঘটনাটা, সেই ঘটনাটা শোনার জন্য। এটা আমার জন্য পড়াটা একটু ডিফিকাল্ট হবে, পুরোটাই ইংরেজিতে লেখা এবং একটু ডিফিকাল্ট হবে, তারপরে আমি চেষ্টা করব আপনাদেরকে পড়ে শোনানোর জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং যেভাবে লিখেছেন সেভাবে বলব। কেমন হয় তারা একটু প্রশ্ন করতে চাইলে, কেমন হয় যদি প্রতিদিন আমরা এরকম একটা মানে ইমেইলের পরে একটা ফোন কল দিয়ে ভূতাসম শুরু করি, আপনারা সবাই সেটাতে প্রস্তুত আছেন কিনা এবং আপনাদের সবার ভালো লাগবে কিনা সেটা জেনে আমরা একটু ডিসিশন নিব, একটু আমাদের জানাবেন। তো যাই হোক, আমি আগেই বলছি যে এটা কিন্তু আমার জন্য পড়াটা খুব ডিফিকাল্ট, সো যদি ভুল ত্রুটি হয় আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। সেই জন্য চেষ্টা করছি যতটা ভালো করে পড়া যায় ততটা ভালো করে পড়া। আসসালামু আলাইকুম রাসেল ভাই, মাসুম ভাই, অ্যান্ড অল দ্য লিসনার্স অফ ভূত এফএম, ইটস ফাহাদ হিয়ার ফ্রম অকল্যান্ড, নিউজিল্যান্ড। এবং তিনি ভূত এফএমে বলছেন যে আই হ্যাভ রিজয়েন ভূত এফএম আফটার আ লং ব্রেক, আই গট সাম স্টোরিজ টু শেয়ার। সো তিনি লিখছেন সেই ঘটনাটি প্রথমেই বাংলিশ লেখার জন্য তিনি সরি বলেছেন, অ্যাজ আমি বাংলা টাইপিংয়ে ইউজ টু না। এখন ঘটনায় আসা যাক, বলে রাখা ভালো, ভূত এফএমে আমি এই পর্যন্ত যতগুলো স্টোরি শেয়ার করেছি সবই আমার কালেক্টেড। ঠিক তেমনই একটি ঘটনা শেয়ার করছি, ঘটনাটি অস্ট্রেলিয়ার একটি জায়গায়, কোয়াটার স্টেটের একটা ঘটনা, এবং এটি একটি যে টাউন সেই টাউনে এক মহিলা যার নাম জুলিয়া ডোরিন ড্রোহিন, আচ্ছা, তিনিও তার ফ্যামিলি একটা স্মল হাউসে থাকতেন, তারা ফ্রান্স থেকে এই জায়গাটায় আসেন, মুভ করেছিলেন, তাদের সারাউন্ডিংটা তাদের খুব ভালো লাগছিল বিকজ অফ ইটস কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট। তার মতো করে বলছি, বাড়িটা একটু রিমোট এরিয়াতে ছিল, মানে একটু আশেপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না, স্টিল নেই। একদিন রাতে তার দুইটা কুকুর খুব জোরে জোরে চিৎকার করা শুরু করে এবং তিনি তার হাজব্যান্ড মনে করেন যে কিছু একটা হয়েছে, হয়তো মেবি কুকুরগুলো খেলছিল এবং তারা হয়তো মানে ডাকাডাকি করছিল। শুনে তার মনে হচ্ছিল তারা মনে হয় কোনো একটা, কিন্তু তাদের ডাকটা শুনে মনে হচ্ছিল তারা কোনো একটা কিছু দেখে হয়তো ভয় পেয়েছে, এবং তাদের যে ডাকাটা সেটা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। তখন তারা লিখছেন যে আমরা ভাবলাম যে উই উইল সি হোয়াটস হ্যাপেনিং, আদারওয়াইজ হয়তো এর কোনো একটা কারণে আমাদের বাচ্চার ঘুমের প্রবলেম হতে পারে, তো তারা জেগে যাবে। তাই গেলাম অ্যান্ড দেখতে পেলাম যে কুকুর দুটো কিচেনের দিকে মুখ করে শাউট করছে, অ্যান্ড আমাদের দেখে মনে হলো তারা একটু সাহস পেয়েছে এবং ওই দিকে ফিরে আরও জোরে জোরে ডাকা শুরু করলো। আমি কুকুরগুলোকে ফার্স্টে শান্ত করার চেষ্টা করি, তারপর কুকুরগুলো তাদের একটা ছোট এরিয়াতে এরিয়া করা ছিল এবং রুমের একটা সাইডে ঘুমানোর জন্য তাদেরকে সে আমরা সে ঠিক ঠিক করে ওইখানে ঘুমানোর জন্য রেখে আমরা আমাদের রুমে ব্যাক করি। কিছুক্ষণ পর যখন সব সাইলেন্ট, হঠাৎ করে একটা সাউন্ড পাই কিচেন থেকে, কিছু একটা ফ্লোরের উপরে পড়েছে এমন। তো প্রথমে মনে করি যে কুকুরগুলো হয়তো গিয়েছে এবং খেলছে ওখানে গিয়ে এবং কিছু একটা হয়েছে হয়তো, সো তারা যেটা
সে ততটা পাত্তা দেননি, বাট লক্ষ্য করি যে ব্যাপারটা কন্টিনিউয়াসলি হচ্ছে একটু, অ্যান্ড সাউন্ডগুলো যেমন ছিল, কেউ যেমন চেয়ার টানছে ফ্লোরে এবং ধুপ ধাপ একটা সাউন্ড হচ্ছে, এবং এবার হচ্ছে আমি একটু কনশিয়াস হয়ে যাই এবং এই টাইপের সাউন্ড কুকুরের পক্ষে করা সম্ভব না, তাই আমি চেক করতে যাই এবং যে দেখি যেটা সেটা মানে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা ঘটনা। আমি দেখি যে পর্দায় না থাকায় কিচেনের পাশে যে স্ট্রিট লাইট সেটি আমি ক্লিয়ার দেখতে পাই এবং একজন আননোন পার্সন কিচেনে একটা চেয়ারে বসে কিছু একটা করছে। আসলে পার্সন বললে ভুল হবে, এটা একটা পার্সনের স্ট্রাকচার ছিল, বাট এন্টায়ার বডি ওয়াজ নট ক্লিয়ার, that was not even transparent and it was kind of মানে কিরকম মানে এটা শ্যাডো টাইপের আবার ট্রান্সপারেন্ট না এরকম একটা ব্যাপার ছিল আর কি। তো আমি খুব ভয় পেয়ে যাই এবং রুমে ব্যাক করি এবং আমার হাজব্যান্ড আমাকে ফার্মে আমাকে শান্ত করে এবং জিজ্ঞেস করে যে কি হয়েছে। আমি তখন তাকে সব কিছু বলি এবং সে আমাকে বলে যে আমি হয়তো স্ট্রেসড আছি এবং আমি হ্যালুসিনেট করেছি, বাট আমাকে পরে নর্মাল করার জন্য ও চেক করতে আমার সাথে যায় এবং যেন আমি ভয় এবং কনফিউশন আমার দূর হয়ে যায়। এবং ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আমরা দুইজনই যে জিনিসটা দেখতে পাই এটা ছিল একটা ওল্ড ম্যান এবং একটা একটা ফিগার, কোন একটা ফিগার, এবং লোকটির মুখ নর্মালই ছিল, তারা হচ্ছে এবং এক্সট্রিমলি হোয়াইট মানে খুব সাদা দেখে মনে হচ্ছিল যে আইরিশ লোকটি আমাদের দিকে তাকিয়েছিল। অ্যান্ড ওই সময় আমরা দুজন কিছু সেকেন্ডের জন্য হিপোটাইজডের মতো হয়ে যাই, সম্মোহিত হয়ে যাই এবং আমরা হাজব্যান্ডটা সাহস করে কিচেনের লাইট অন করে ইনস্ট্যান্টলি আমরা দেখতে পাই যে জিনিসটা ভ্যানিশড হয়ে যায়। আমরা হাজব্যান্ড আমার হাজব্যান্ড ভয় পেয়ে পায়, বাট আমাকে যাতে আমি ভয় না পাই সেজন্য নিয়ে রুমে ব্যাক করে। তারপর আমরা কিছুক্ষণ চুপচাপ ছিলাম, তারপর আমার হাজব্যান্ড বলে যে ব্যাপারটা নিয়ে টেনশন না করতে এবং ঘুমানোর ট্রাই করতে, বাট আমি ঘুমাতে পারছিলাম না। এবং রাতে একটা সময় ঘুম এসে পড়ে, সকালে নর্মালি ঘুম থেকে উঠি, রাতে ঘটনাটি অনেকই নর্মাল, বিজি ডে, ব্রেকফাস্ট প্রিপেয়ার করা, বাচ্চাদের স্কুলে ড্রপ করা, সেখান থেকে আমাদের ওয়ার্ক প্লেসে যাওয়া, জাস্ট লাইক অ্যানাদার নর্মাল ডে। বিকেলে আসার পথে আমি আমার হাজব্যান্ড আমাদের একটা পার্সেল পিক করতে লোকাল পোস্ট অফিসে যাই এবং সেখানে কথায় কথায় পোস্ট অফিসের যে মহিলা তিনি আমাদেরকে বলেন যে তোমরা কি জানো যে তোমাদের ওই হাউসটা যে তৈরি করেছে তোমাদের যে বাসাটা সে গতকাল রাতে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, অ্যান্ড আমরা নিউজটা পেয়ে একটু স্যাড হয়ে যাই অ্যান্ড প্রে করি যেন তার আত্মা যেন শান্তি পায়। পরে সেই লেডিটা আমাদেরকে বলে যে ওই ভয়ঙ্কর ওই ভদ্রলোকের একটি পিকচার একটা ছবি তারা দেখায় এবং আমরা সেটা দেখি। অ্যান্ড আমার হাজব্যান্ড খুবই অবাক হয়ে যায় যে রাতের ব্যাপারটা আবারও মনে পড়ে যায় এবং ইট ওয়াজ দ্য সেম পার্সন, আমরা সেই লোকটি যে যাকে আমরা কাল রাতের বেলায় কিচেনে দেখেছি। আমি এবং আমার হাজব্যান্ড প্রথমে একে অন্য একে অন্যদিকে কয়েকক্ষণ মানে কিছুক্ষণ কয়েকবার তাকাই এবং আমরা বিলিভ করতে পারছিলাম না। পরে সেই মেয়েটি আমাদেরকে বলে যে যদি কিছু একটা কোনো যদি ঘটনা ঘটে থাকে বা কোনো ইফ দেয়ার ইজ সামথিং রং আমরা যেন তাকে বলি। তখন আমরা বলি যে নো উই আর ফাইন, আমরা তাকে ব্যাপারটা বলি না, হয়তো সে বিশ্বাস করবে না এই জন্যই বলি না, এটাই স্বাভাবিক। পরে আমরা বাসায় যাই এবং ব্যাপারটা নিয়ে অনেক চিন্তা করতে থাকি দুজনই। ওই দিন রাত পার হয়ে যায়, সকালে আমরা আমাদের মেয়েকে বলি যে কাল রাতে সে একটা লোককে স্বপ্নে দেখেছে এবং আমাদের মেয়ে বলে এবং সে ডিসক্রিপশন মিলিয়ে দেখি যে সেই পার্সনটি একই সেই পার্সন এবং ভয়ের মাত্রা আমাদের আরও বেড়ে যায়। বলে রাখা ভালো যে আমাদের সাথে যে পার্সনটার এনকাউন্টার হয় আই মিন বিল্ডার ভদ্রলোক তার ফেস ছিল মোশনলেস, খুব একটা ভয়ঙ্কর ভয়ানক না, তারপরও সব মিলিয়ে ব্যাপারটা খুবই ভয়ানক আমাদের কাছে যেহেতু এবং যেহেতু আমরা একটা প্রবলেমের মধ্যেই ছিলাম। আমরা ওই দিন চার্চে একজনের সাথে ব্যাপারটা নিয়ে কনসাল্ট করি এবং আমাদের তিনজনকে হলি ওয়াটার দেওয়া হয়, আরও কিছু জিনিস করে দিতে বলে এবং বলে যে ইউ গাইজ আর নাও অলরাইট, বাট তার সেই যেই সোলটা সেটা হয়তো কমপ্লিটলি মানে আর শান্তি পায়নি বা মানে শেষকৃত্য হয়তো ঠিক মতো হয়নি, তিনি আরও অ্যাড করেন যে তোমাদের ছোট বাচ্চা আছে, ও কয়েকদিন তোমরা হয়তো এমন ইনসিডেন্ট ফেস করতে পারো, তাই তোমাদের উচিত হবে বাড়িতে বাড়িটা ছেড়ে দেওয়া, এবং আমরা তাই করি এবং মুভ করি অন্য এক সিটিতে। পরে অবশ্য জানতে পেরেছিলাম যে বাড়িটার লোকাল কাউন্সিল সেটাকে অ্যাবান্ডন্ড ঘোষণা করে, এবং কারণ আমাদের পরেও দুটা ফ্যামিলিও এখানে ছিল এবং তারাও বিভিন্নভাবে ডিস্টার্বড হয় এবং একটু রিমোটেড, তাই সব মিলিয়ে লোকাল কাউন্সিল যারা তারা হচ্ছে এই বাড়িটাকে পরিত্যক্ত ঘোষণা করে। এবং কথাটা ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর যায় না, বিলিভ করা বা না করাটা প্রত্যেকের এক একজনের ব্যাপার। তবে ভদ্রলোক, ভদ্রমহিলা যখন আমাকে ঘটনাটি বলছিলেন তার চোখ মুখে ভয়ের ছাপ ছিল, এবং আমাকে বানিয়ে গল্প বললেও তার কোনো লাভ নেই। এই ছিল আমার কালেক্ট করা স্টোরি, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি পড়ে শোনালাম এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি টুইটারে এখনো সবাই লিখছেন, আমিও আছি টাঙ্গাইল থেকে, আমাদের সাথে আছেন MD মসজিদুল ইসলাম, আমাদের সাথে আছেন মিশু, এবং আমাদের সাথে আরো অনেকেই এই মুহূর্তে কিন্তু যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি SM আবাবিল ইসলাম, আমাদের সাথে আছেন মাজিদুল ইসলাম, আমাদের সাথে আছেন আধিরা মিতু, আমাদের সাথে আছেন জুফা সাইফুল, আমাদের সাথে আছেন শান্তা ইসলাম, আমাদের সাথে আছেন ব্রাউন, আচ্ছা আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম SR, আমাদের সাথে আছেন এছাড়াও MD নাহিদ, অ্যাম্বুলেন্সের ঘটনা শুনতে চান তিনি। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে লিখে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত ফেসবুকের পেজেও আছেন। আমি দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যারা আছেন ফেসবুকে আমাদের ভূত এফএমের পেজটায় এবং আমাদের ভিডিও ফুর্তির পেজটায়, তাদের মধ্যে অনেকেই এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আছেন। তাদের মধ্যে আমি কিছু নাম না বললেই না, আরিয়ান খান অপু আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আরাফাত, এলসি রনি, সাইফুল ইসলাম নয়ন, ইমন খান হৃদয়, তনিমেশ, আচ্ছা সুব্রত দাস, ফয়সাল আহমেদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, MD ইয়াসিন, শিশির আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, দীপ্ত সরকার, মুজাহিদ কবির আমাদের সাথে আছেন, রুবেল শিকদার আমাদের সাথে আছেন, রনি আমাদের সাথে আছেন, কামরুল ইসলাম কাফি অ্যাপ দিয়ে শুনছেন, MD ইয়াসিন আমাদের সাথে অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ওয়াফিজেদ মকসুদ, আদ্রিতা আনুষা আমাদের সাথে আছেন, বীর সাব্বির আমাদের সাথে আছেন, তানজিম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আজিজুল ইসলাম আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও এই মুহূর্তে আরি আফিফ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, তারিফুল ইসলাম রনি, BM তামিম খান আমাদের সাথে অ্যাপ দিয়ে শুনছেন, এছাড়াও আরও অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে আছেন। রেডিও ফুর্তি যে পেজটা সেখানেও অনেকে আছেন, অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে যারা এই মুহূর্তে রেডিও ফুর্তির পেজটিতে আছেন তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি নিজাত হুসাইন আমাদের সাথে আছেন, ওয়াহিদ সাব্বির আমাদের সাথে আছেন, রিয়াদ তালুকদার আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ফয়সাল আহমেদ আমাদের সাথে আছেন, MD আতিক শাহরিয়ার অ্যাপ দিয়ে শুনছেন, ফয়সাল আহমেদও অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মৌসুমি সাহা সুমি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আরজি ওয়ালিদ সরকার আমাদের সাথে আছেন, জয় লাইভ খুলনা থেকে শুনছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, দেব কুমার চৌধুরী সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সাথে আছেন এবং এতক্ষণ পর্যন্ত শুনছেন আমাদেরকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের মতো আমাদের ভূত এফএম এখানেই শেষ করতে হচ্ছে, বাট কথা হবে আবারও আগামী শুক্রবারে, সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। অ্যান্ড আমাদের যে ইমেল অ্যাড্রেসটা সেটা আমি আরো একবার মনে করিয়ে দিতে চাই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম @radiofurti.fm, উইচ ইজ BHWTFM@radiofurti.fm, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের কাছে ঘটনাটি। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবার আগামী শুক্রবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি উঠতে থাকবেন। টাটা।